exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, শুরু করছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920। আর শ্রী সেতু আছে আপনার সাথে, এবং আজকে বুধবার রাত, এবং বুধবার রাত বলেই আমি ঠিক এই 11টার সময় হাজির হয়েছি আপনার এই প্রিয় অনুষ্ঠানটা নিয়ে, আপনার প্রিয় এবং দেশের এক নম্বর রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM-এ। এবং শুরুতে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনার আমাকে খুবই হেল্পফুল হ্যান্ড আপনার আমার সাথে রয়েছে, আপনার সহযোগিতার হাত আমার সাথে রয়েছে। আপনি শুনছেন এই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আপনার ভালো লাগছে, এবং আপনারা প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ আছেন বলেই অনুষ্ঠানটা আমি চালিয়ে নিয়ে যেতে পারছি। এবং আশা করছি যে আপনাদের এই সাপোর্ট সহযোগিতা সাথে নিয়েই বহু বহু দূর চলে যাব আমরা পুরো টিম, হ্যালো 8920-এর পুরো টিমটা। এবং আমাদের হ্যালো 8920-তে নয়নতারা মুনির যে জীবনের গল্পটা প্রচার হয়ে গেল, সেখানে প্রচুর মানুষ আপনারা সাড়া দিয়েছেন, থ্যাংক ইউ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। এভাবে আপনাদের ভালোবাসা নিয়েই আমরা সামনের দিকে যাব, এই বিশ্বাস আমাদের। আর প্রিয় শ্রোতা, আপনারা এখানে এসে আপনাদের জীবনের গল্পগুলো বলতে চান, অনেক মানুষ আছেন আপনারা, অনেক আমার প্রিয় শ্রোতারা রয়েছেন গল্পটা বলতে চান, দুটো ওয়ে রয়েছে। প্রথমত আপনি ফোন করতে পারবেন আমাকে, ফোন নম্বরটা হচ্ছে 09613-892-892। কিছু সাধারণ নির্দেশনা রয়েছে সেখানে, এগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। জাস্ট আপনি কথা বলে যাবেন, রেকর্ড হবে কথাটা, আমরা তারপর আপনার সাথে যোগাযোগ করব। প্রত্যেকটা মানুষের জীবনেই সুন্দর সুন্দর গল্প থাকে, এবং সেই গল্পগুলো আপনার এই প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-র মধ্যে দিয়ে উঠে আসুক, এবং আরো কিছু মানুষ সেই গল্পটা শুনে উপকৃত হোক। জীবনে যে কোনো ডিসিশন নেওয়ার আগে বা যে কোনো কাজে যাবার আগে আপনার জীবনের গল্পটা তার জীবনের সাথে মিলিয়ে দেখুক, দেখে কিন্তু তাই আমাকে বলে যে ভাইয়া, ওর গল্পের সাথে আমার গল্পের খুব মিল আছে, আমি আপনার কাছে গল্পটা বলতে চাই। সো প্লিজ আপনারা আসুন, আমাদেরকে আপনাদের গল্পটা শোনান। 09613-892-892 হচ্ছে নাম্বার। এবং আপনি চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আবার বলছি www.facebook.com/setu.abcradio। ওকে, আমি অনেক কথা বলে ফেলেছি, আমি আজকের অতিথির কাছে যাই, ওনার কাছ থেকে আমি ওনার নামটা জানতে চাই, প্লিজ একটু নামটা বলবেন।
মিনা আক্তার সুমাইয়া।
মিনা, এখন কেমন, বয়স কেমন আপনার?
25।
জন্ম হয়েছিল কোথায় আপনার?
আমার জন্ম ঢাকা টঙ্গীতে।
টঙ্গীতে। এখন কোথায় থাকছেন?
এখন আমি আসছি যেখান থেকে, বদ্দারহাট, চিটাগাং।
ওকে, ওখানে থাকছেন এখন?
হ্যাঁ।
মিনা আমাদের আজকের অতিথি, প্রিয় শ্রোতা, আমরা তার গল্পটা শুনবো। মিনা, আপনি শুরু করুন যেখান থেকে আপনার মনে পড়ে, একেবারে ছোটবেলা থেকে।
আমি আমার বাবা মায়ের কাছে বড় হয়েছি, কিন্তু আমার বাবা যখন জায়গা পাল্টায় তখন আমার কাকা আমার বাসায় আসা যাওয়া।
জায়গা পাল্টে বলতে ঠিক বুঝলাম না।
আমি টঙ্গী যেখানে বড় হয়েছি সেখান থেকে অন্য জায়গা চলে আসে, কিন্তু আমার জায়গাটার নাম মনে নেই।
আচ্ছা, উনি কি চাকরি করতেন ওইটা, ওই জায়গা থাকতেন যখন আপনারা?
হ্যাঁ, চাকরি করতো, কিন্তু কি করতো তাও বলতে পারবো না। তারপরে যখন অন্য জায়গায় আসি সেখানে আমার কাকা আসা যাওয়া করে।
কাকা মানে আপনি কি আপনার বাবার একটাই মেয়ে?
হ্যাঁ, আমার তখন কোনো ভাই বোন ছিল না, আমি একাই।
আচ্ছা।
তারপর একদিন আমার কাকা আমাকে বেড়াইতে নিয়ে গেল, নদীর উপর দিয়ে যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর আমার কোলে তুলে ফেলে দিতে চাইলো। আমি তখন ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, কান্না করলাম। যেহেতু লোকালয় এলাকা, মানুষ যাওয়া আসা করে, সবাই ভিড় হলো, কি হয়েছে কি হয়েছে। তখন কাকা বললো, না কিছু না, নদী দেখাইতে নিয়ে আসছি, ভয়ে কান্না করছে। তারপর আমাকে একটা কলা কিনে,
বয়স কত ছিল আপনার
তখন? 4.5 কি 5।
ওকে,
আমাকে একটা কলা কিনে দিল, এই কলাটা দিয়ে বললো, বাড়ি গিয়ে তোর মাকে কিছু বলিস না।
মানে আপনাকে ফেলে দিতে চাইলো কিভাবে, ব্রিজের উপর নিয়ে গিয়ে?
হ্যাঁ, ব্রিজের উপর নিয়ে কোলে তুলে ফেলে দিতে চাইলো।
তারপরে
ফেলার সময় আবার এই কথাটাও বললো, তোকে এখানে ফেলে দেবো, বাড়ি নিয়ে যাব না, তোর মাকে নিয়ে চলে যাব।
আচ্ছা।
তো আমি যখন কান্না করছি, লোকজন ভিড় হলো, অন্য কথা বুঝিয়ে দিল, আমাকে কলা কিনে দিয়ে মাথায় হাত বুলায় আদর করলো, বললো তোর মাকে গিয়ে কিছু বলিস না। তারপরে আমি আমার মার কাছে এসে বলে দিলাম। পরের দিন যখন আবার আসলো আমার বাসায়, তখন আমার মা বললো, কি ওকে বলে ফেলে দিতে চাইছিস? তখন বললো, ছোট মানুষ বলছে আর বিশ্বাস করলা? পরে বললো, দে আজকে বেড়াই নিয়ে আসি। আবার আবার আমাকে নিয়ে গেল।
আপনার মা আবার বিশ্বাস করলো না আপনাকে?
না, ছোট মানুষের কথা কেমনে বিশ্বাস করবে, একটা বড় মানুষ যতটা বলতে পারে ছোট মানুষের তত বিশ্বাস করা সম্ভব।
কিন্তু ছোট মানুষ তো মিথ্যা ব্যাপারটা বুঝে না, আমাদের সমাজ পরিস্থিতির অবস্থা এরকমই, ছোটদের কিন্তু আমি পার্সোনালি খুব গুরুত্ব দিয়ে থাকি, কারণ ওদের চিন্তা ভাবনাটা আমরা যত মানে হেও করি ব্যাপারটা সেরকম নয়। ওরা কিছু যদি বলে, ওরা মিথ্যা বোঝে না, ফার্স্ট অফ অল আমাদের মতো ওরা মিথ্যা বোঝে না, ওরা ছল চাতুরি বোঝে না, তো একটু প্রায়োরিটি দেওয়া উচিত। তারপরে
কাকা আবার আমাকে বেড়াতে নিয়ে গেল। নেয়ার পরে অনেক রাত হয়ে গেল, একটা নদী পার হলাম। শীতের রাত আমি হাঁটতে পারছি না, কান্না করছি, কাকা আমাকে কোলে না কোলে না।
শীতের রাতে মানে রাতে বের হলেন?
হ্যাঁ, দিনেই বের হয়েছি, কিন্তু নদীটা পার হয়েছে যে আমি তখন ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙলো তখন নদী থেকে নামলাম। আমি খুব কান্না করছি, কাকা আমাকে কোলে না, আমি হাঁটতে পারছি না, কাকা আমাকে কোলে নেয় না, কাকা আগে হাঁটে আমি পরে হাঁটি। এমনি করে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটা বাড়িতে আলো দেখা গেল। সেই বাড়িতে গিয়ে কাকা আশ্রয় চাইল। তারপরে সেই বাড়িতে সব হুজুররা থাকেন, ওরা আমাদের আশ্রয় দিল। একটা লুঙ্গি গায়ে দেওয়ানো আর একটা লুঙ্গি পেতে আমাকে ঘুম পাড়ালো।
কিন্তু এতদূর কেন গেলেন? যেখানে কি এক বাড়িতে আশ্রয় নিতে হলো, আপনি কাকার সাথে গেলেন?
আমি জানি না কেন গেলাম। পরে কাকা আমাকে মারলো, তোকে আর কোনোদিন বাড়ি নিয়ে যাব না, তুই এখানেই থাকবি, তোর মার কাছে আর যেতে পারবি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কাকা নেই, আমি খুব কান্না করছি। তখন হুজুরা আমাকে পাশের একটা বাড়িতে দিয়ে দেয়।
আচ্ছা,
দুই তিন দিন পরে কাকা সাইকেল নিয়ে এসে আমাকে নিয়ে যায়, নিয়ে আমার খালার বাড়ি রেখে আসে। খালার বাড়িতে থাকার পরে খালা আমাকে কাজের মেয়ের মতো ব্যবহার করে। তার একটা বাচ্চা আছে আমার থেকে বয়সে ছোট, তার কাপড় চোপড় ধুইতে বলে, তাকে রাখতে বলে।
আচ্ছা, একটু কেমন যেন বিশ্বাস আমার ঠিক করতে কেমন যেন ঝামেলা আছে, যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, অনেক কিছু আমরা দেখি না, আমরা জানি না, আমাদের কল্পনার বাইরে হয়তো জন্য বিশ্বাস হচ্ছে না আমার, যে মা বিশ্বাসই করলো না যে তার মেয়েটাকে এসে নিয়ে ফেলে দিতে চাইলো, আবারও যাইতে দিল পরের দিন। প্রথম পয়েন্ট, যাইতে কেন দিল? আচ্ছা, তারপরে কাকা আপনাকে রেখে চলে গেল এক বাড়িতে যেখানে হুজুরা থাকে, সেই হুজুরা পরে একটা ফ্যামিলিতে আপনাকে পাঠিয়ে দিল, তাই তো? দুদিন পর আপনার কাকা এসে নিল আপনাকে, কেন নিল? মানে যদি রেখেই যাওয়ার উদ্দেশ্য হয়,
আমি তো বলতে পারি না কেন আমাকে আবার নিয়ে গেল।
আচ্ছা,
নিয়ে আমাকে খালার বাড়ি রাখলো।
ওকে,
তারপরে দুদিন পরে মনে করে আমার খালার ছেলেটা মারা গেল, খালা উল্টা পাল্টা ভাবে শুয়েছে, যার জন্য ছেলেটা পিঠের নিচে পড়ে গেছে, দুধের বাচ্চা, ছেলেটা মারা যায়। তারপরে খালা আর আমাকে রাখে না, এক বুড়ির কাছে আমাকে দিয়ে দেয়। তারপরে যখন বুড়িটা আমাকে নিয়ে গেল, বুড়িটা একাই থাকতো, টঙ্গি ফ্রেন্ডস অব বাংলাদেশ এই সংস্থা বিধবাদের একটা নকশিকাতা সেলাইয়ের কাজ আছে, সেখানে কাজ করতো উনি, আমি ওনার সাথে ওখানেই থাকতাম। এক পর্যায়ে আমেরিকা থেকে এক মহিলা আসে, তার নাম হচ্ছে ফেইথ উইলার।
আচ্ছা, আমি একটু থামাই, যে আপনার খালা আপনাকে কোথায় দিল?
এক বুড়ির কাছে।
বুড়ির কাছে? আপনার খালা কেন বাড়িতে পাঠাইল না আপনারে?
হয়তো তাদের কোনো চক্রান্ত ছিল,
হয়তো ছিল, আপনি এখনো ক্লিয়ার না?
না।
হ্যাঁ, তারপরে বলেন।
তারপরে যখন একটা এতিমখানা খোলা হলো, বিদেশ থেকে মহিলাটা বলল এতিম ছেলে মেয়ে আমার চাই, আমি তাদের লালন পালন করব। তখন আমাকে ঢাকা টঙ্গি থেকে খুলনায় নিয়ে যাওয়া হলো।
আচ্ছা,
খুলনায় যাওয়ার পরে যখন অপরিচিত জায়গা, কাউকে চিনি না, তখন আমার কাছে অনেক কষ্ট লাগছে, কান্না করছিলাম আর সবাইকে বলছিলাম তোরা আমাকে এখানে আনছিস কেন, আমি নানুর কাছে যাব।
নানু বলতে বুড়ি যার কাছে দিল?
না, ওই জায়গায় বুড়ি যে সংস্থা কাজ করতো ওই জায়গার ম্যানেজার।
বুড়ি কি হতো আপনার?
বুড়ি আমার কিছুই হতো না, ওই জায়গার যে ম্যানেজার তাকে আমি নানা ডাকতাম, সেজন্য আমি বলছিলাম যে আমি নানুর কাছে যাব। তা পরে সবাই বললো এখন থেকে তুমি এখানে থাকবা, আর উনি তোমার নানু হন না, উনি এখানে কাজ করেন, ওনার নাম হচ্ছে অ্যালবার্ট গোমেজ। তারপর আমি ওখানে থাকতে থাকি, আস্তে আস্তে পরিবেশই করি, তখন দেখি তারা খ্রিস্টান। এতদিন যখন আমি আমার মায়ের কাছে ছিলাম আরবি পড়তাম, এখন দেখি তারা বাইবেল পড়ে, তাদের সাথে গান গায়, প্রার্থনায় বসি। নিয়মটা হচ্ছে সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠা, সকালে যারা বড় তারা উঠান ঝাড়ু দেয়, রাস্তা ঝাড়ু দেয়, তারপরে কাপড় চোপড় পরে, প্রার্থনায় বসে, নাস্তা করে, স্কুলে যায়। 10টা বাজে টিফিন টাইম, 1টা বাজে লাঞ্চের টাইম, 4টা বাজে স্কুল ছুটি হয়, বাসায় এসে কাপড় চোপড় খুলে টিফিন সেরে কেউ খেলাধুলা করে, কেউ স্টাডিতে পড়তে বসে, এটাই হচ্ছে এই জায়গার নিয়ম। তা আমিও এভাবে একে একে ক্লাস 4 উঠলাম। যখন ক্লাস 4 উঠি, আমার ছবি আঁকতে ভালোবাসি, বিভিন্ন ক্যালেন্ডারে ছোট ছোট সিনারি থাকে, আমি এগুলো কালেকশন করি।
আচ্ছা,
বিদেশে আসলে আমি বড় বড় করে একে এগুলো গিফট করি, সবাই আমাকে খুব বাহবা দেয়। একটা ছেলে আমাকে বললো তুই আমার সাথে প্রেম করবি,
সেই ছেলেটাই
এতিমখানায় থাকে, ছেলে মেয়ে উভয়ই থাকে, কিন্তু ছেলেদের বিল্ডিং আলাদা, মেয়েদের বিল্ডিং আলাদা। তা আমি বললাম প্রেম কাকে বলে?
আপনার বয়স কত তখন?
তখন আমি পড়ে পড়ে মনে করেন কত হইতে পারে,
হ্যাঁ পড়ে পড়লে যে বয়সটা হয়। ছেলেটা কেমন বয়স ছিল?
ছেলেটা আমার থেকে 2-3 বছরের বড়।
ওকে,
তা আমি বললাম প্রেম কাকে বলে? কয় তুই আমার পিছন পিছন ঘুরবি। আমি বললাম ঠিক আছে।
আচ্ছা, এটাই ওর কাছে প্রেম, তাই তো?
হ্যাঁ,
বাচ্চা বয়সে মানে হয়তো কোথাও শুনেছে যে প্রেম, একটা ছেলে একটা মেয়ে সাথে ঘুরে ফিরে বেড়ালে বোধহয় প্রেম হয়, দ্যাটস দ্য ফ্যাক্ট, ওর কাছে প্রেম ছিল এটা।
ওর পাশে পাশে বসতাম, কোথাও ডাকলে যেতাম, খেলতে ডাকলে যেতাম, বা আমি যদি পায়ে ব্যথা পেতাম ও দৌড়ে আসতো, ওর খেলা বন্ধ করে আমাকে ধরে নিয়ে যেত। এরকম করতে করতে ও যখন আরেকটু বড় হলো, আমিও বড় হলাম, তখন দেখি ওই জায়গায় সবাই মুখে মুখে বলে ওদের প্রেম টিকে যাবে, বলে আর কারো প্রেম টিকুক আর না টিকুক ওরা টিকবে। ও তখন এসএসসি দেবে, আমি তখন ক্লাস সেভেনে পড়ি।
ততদিনে কি মনে হলো যে দিস ইজ প্রেম, মানে এটা প্রেম আসলে কি তখন মনে ধরলো?
তখন একটা ভালো লাগা কাজ করছে, কিন্তু প্রেম কিনা জানি না। তারপরে যখন এসএসসি দেবে ও, ও চিন্তা করলো এসএসসি দিয়ে ও ঢাকায় আসবে। আমার মন আর মানে না যে আমি ওর সাথে যাব। তো বললো আমার এসএসসি পরীক্ষার সময় তুমি আমার সাথে যোগাযোগ করবা না, কঠোর পড়াশোনা করা দরকার আমার। কিন্তু আমি মানতে চাইলাম না, মানে আমি খুবই পছন্দ করি, কেউ আছে যে আমাদের পাহারা দেয়, আমরা দেখা করি। যখন এসএসসি পরীক্ষা দিয়ে ও ঢাকায় চলে যাবে সিদ্ধান্ত নিল, আমি তখন ক্লাস এইটে উঠছি 2003, আমিও তখন ঢাকা চলে আসি। আমি বললাম যে আমি এই হোমে থাকবো না, আমি চলে যাব। ঢাকা আসার পর ওই হোম থেকে আমাকে গাইড দিয়ে সেই টঙ্গিতে এক ফ্যামিলি বাসায় রাখে, খরচাপাতি সব তারা দেয়। আমি টঙ্গি পাইলট স্কুল এন্ড গার্ল কলেজে পড়াশোনা করি।
কি হিসেবে আপনাকে ওরা খরচ দিচ্ছে বা ফ্যামিলিতে রাখলো কি হিসেবে?
যেহেতু আমি ওইখানে থাকতে চাচ্ছি না, কিন্তু কেউ তো বুঝতেছে না যে আমি কি কারণে থাকতে চাচ্ছি না, এই জন্য তারা আমাকে ওই পরিবারের মধ্যে রাখে।
আচ্ছা, ওই পরিবারে কি করতেন আপনি?
আমি ওখানে থেকে পড়াশোনা করতাম।
ফ্যামিলিতে কোনো ধরনের সাপোর্ট বা কিছু আপনি করতেন না?
না।
আচ্ছা,
মুসলমান ফ্যামিলি, স্কুলে যেতাম আসতাম। পরে চিন্তা করলাম এভাবে চলবে না, আমার টিউশনই করা দরকার। তখন একটা মেয়েকে পড়াই, মাসে 200 টাকা পাই, সেই টাকা দিয়ে আমি স্কুল যাওয়ার পথে বন্ধু বান্ধব নিয়ে আমোদ করি। এক পর্যায়ে দেখি তারা টাকা পাওয়ার জন্য ওই মালিকের কাছে গিয়ে নানান কথা বলে। অসুখের সময় ওরা আমাকে শুধু একটা ক্লোফেনাক খাওয়ায়, বাকি টাকাটা ওরা এমনি নেয়।
কারা?
যে পরিবারের মধ্যে থাকি।
আচ্ছা, মানে আপনার অসুস্থতা দেখিয়ে আপনার ওই হোম যেখানে ছিলেন ওদের কাছ থেকে টাকা নেয়?
হ্যাঁ। তো তখন আমি বললাম আমি এখানে থাকবো না, আমি পরে ওখান থেকে রাগ হয়ে চলে যাই। গাজীপুর গিয়ে দাঁড়ায় থাকি আমি বাস স্ট্যান্ডে। তখন একজন বলে তুমি কোথায় যাবা? আমি বললাম আমি জানি না কোথায় যাব। তখন উনি আমাকে একটা ঠিকানা দিল গাজীপুরের এক গার্মেন্টসে। তখন আমি সেই গার্মেন্টসে যাই কাজ ধরি। ওইখান ওই গার্মেন্টস থেকে ওরা আমাকে একটা মেয়ের বাসা দেয় টঙ্গী স্টেশন রোড।
মানে তো ইজিলি ম্যানেজ করে ফেললেন, একটা মেয়ে একা গাজীপুর চলে গেলেন।
মেয়ে মানুষ দেখলে তো অনেক লোক পাশে আসে। আমি যখন দাঁড়ায় আছি জিজ্ঞেস করতেছে কোথায় যাবা তুমি, তো আমি তখন বললাম। লোকটা আমার খুব সুন্দর নাম্বার দিল, ঠিকানা দিল, আমি ওইভাবে গেলাম। যাওয়ার পর ওখানে চাকরি করি টঙ্গী স্টেশন রোড, ওই গার্মেন্টসের মেয়েরা থাকে ওদের কাছে থাকি। পরে ওরা ঈদের সময় দেখি 900 টাকা বেতন পাই আমি। তখন ওরা আমার সব টাকা নিয়ে যায়, আমার তো এক টাকাও থাকে না। তোমরা কেন আমাকে দাও না?
আপনার টাকা কেন নেয়?
ওদের কাছে থাকি খায় সেই হিসাবে ওরা টাকা নেয়।
আচ্ছা,
কিন্তু যা বেতন পায় সবই নিয়ে নেয়। আমি খুব কান্না করি যে আমি এত কষ্ট করি, এত টাকা আমি রাখতে পারি না। তখন আমি ওই সংস্থার মেইন মালিকের যে বন্ধু জেন ব্রুকস, তার কাছে ফোন করি, তাকে ঈদের একটা কার্ড বানায় দিই, সে আমার সাথে কফি হাউসে দেখা করে। তখন আমি তাকে সব বলি। আরেকটা সুযোগ দেয় আমার ফার্মগেট ঢাকা হোস্টেলে থাকা, ওইখানে থেকে আমি হাই স্কুলে ভর্তি হই, ওখানে পড়াশোনা করি। বেঞ্চিতে অনেক নাম্বার থাকতো, তো তখন আমরা বান্ধবীরা দুষ্টুমি করার জন্য সেই নাম্বারগুলো টুকে নিলাম।
কাদের নাম্বার লেখা থাকতো এগুলো?
এগুলো সব ছেলেদের নাম দিয়ে নাম্বারগুলো লেখা আছে।
মানে ছেলেরা নিজেরাই লিখতো যে কেউ কোনো মেয়ে যদি নিয়ে ফোন করে? আচ্ছা,
আমার তো আর মোবাইল নেই তখন, টেলিফোন নাম্বার। যখন এই নাম্বার লিখে রেখে আসতাম, আমরা কোচিং এ যেতাম স্কুলের কাছে, তার বিবরণ দিতাম যে আমি এই পোশাকে আসবো, ও বিবরণ দিত যে আমি এই পোশাকে আসবো।
কোথায়?
ডায়েরিতে লিখে দিয়েছি বিবরণে,
স্কুলের ডায়েরিগুলোতে
না, এমনি আলাদা ছোট ডায়েরি যে প্যাড পাওয়া যায়।
ও আচ্ছা, লিখে কি ফেলে আসতেন?
হ্যাঁ, ওখানে ফেলে আসতাম। ওরা ক্লাসে ঢুকতো যে আগে পেত, যাদের ইঙ্গিত করে ফেলেছি তারাই পেল। তারপরে স্কুলে ওরা আগে আসে এবার আমাদের দেখার জন্য।
একই ক্লাসে পড়তেন না আপনারা?
একই ক্লাসে পড়ি, কিন্তু মেয়েরা আগে ছেলেরা পড়ে, মেয়েরা চলে যাবার পর। তারপরে আমরা আবার কোচিং এ পড়ি স্কুলের কাছাকাছি একটা জায়গা। তা তখন আমি আর আমার বান্ধবী শুভ্রা, আমরা দুজনে পোশাকে বিবরণ দিয়েছি যে আমাদের সাথে অমুক টাইমে দেখা হবে। তারপর গেট থেকে যখন বেরোয় আমরা আশেপাশে তাকাই কেউ আছে কিনা। তো কত দূর যাওয়ার পর আমার বান্ধবী পিছনে ঘুরে বললো দেখ ওখানে কতগুলো ছেলে। তো পিছনে ঘুরে আমি আবার ওখানে ডায়েরিতে এই বিবরণে লিখেছিলাম যে আমি হাত উঁচু করে ই করবো। তো আমি তখন পোশাকও পরেছি ওই বিবরণে এবং হাত উঁচু করে এরকম করেছি, করা তারা বুঝছে যে এরাই তারা। তখন তারা আমাদের কাছে আসে দুইজন। আসার পর আমরা কথা বলি, বেশি দেরি করি না, হাঁটতে হাঁটতে কথা বলি।
কি কথা হয়?
প্রথম পরিচয় হয়, নাম জানা হয়।
কেমন লাগে তখন?
তখন ওই বয়সটা খুবই ভালো লাগতো, খুব আনন্দ লাগতো। আরে এরকম একটা ছেলের সাথে কথা হয়েছে, ও আমাকে পছন্দ করে, নাম জিজ্ঞেস করছে, বলছে তোমাকে আমার ভালো লাগে। আমরা দুই বান্ধবী কোচিং এ ওদের জন্য আরো আগে আসতাম। এভাবে প্রতিদিন দেখা হইতে হইতে আমাকে যে ছেলেটা পছন্দ করে তার বাসায় নিয়ে যায়। তার মার সাথে পরিচয় করায় দেয়। তার আমি আসবো জেনে তার মা ঘর দুয়ার লেপে পরিষ্কার করে সুন্দর করে রাখে, রান্না বান্না করে আসি। তখন বলে, আমার গরিবের বাড়ি তোমার মতো মেয়ে কি জায়গা নিতে পারবে? তুমি কত উপরে থাকো আর আমরা মাটিতে থাকি, মানায় নিতে পারবা? তেমন সে ধনী গরিব কি আল্লাহ লিখে দেয়? মানুষের মন হচ্ছে সবকিছু। তো ছেলেটা আবার আমার কেয়ার করে, মনে করেন আমি ফ্যান লাগিয়ে দিছি, চুলে লাগছে, কয়ে তুমি চুলে লাগাইও না, তোমার চুল নষ্ট হয়ে যাবে।
এভাবে কতদিন সম্পর্ক চললো?
এভাবে চলে 4-5 মাসের মতো হবে।
একটা মোটামুটি ইন্টিমেসি মানে সম্পর্ক গড়ায়, তাই তো? ওই ফ্যামিলিতেও আপনি যান, মোটামুটি একটা সহজ সাবলীল আসা যাওয়া।
এবং আমার সম্পর্ক যে এইভাবে চলছে, আমার থেকে আরো বেশি এক্সপার্ট হয়ে গেছে আমার বান্ধবী। ও আমার বাসায় আসে আগে আগে, আমি ওর বাসায় যাই, ওর মাও আমাকে খুব আদর করে, কিন্তু জানে না যে আমরা এই কাজ করছি। জানলে তো শাস্তি চলবে, আর আমার তো আরো ভীষণ শাস্তি, পুরো বের করে দেবে। তারপর আমি হোস্টেলে আসি, প্রতিদিন আগে যাই, আগে আসি, সবাই দেখে আমার আগ্রহ। কিন্তু যখন রাতে পড়তে বসি, আমি পড়ি না, আমি ছবি আঁকাই।
কিসের ছবি?
যে কোনো ছবি, ফুলের ছবি, সিনারি,
ছবি।
হ্যাঁ, খুব পছন্দ করি। তা আমাকে সবসময় এর মধ্যে আইডল চলে টিভিতে, তা আমি পড়াশোনা বাদ দিয়ে টিভিও দেখি। যখন বড়রা টিভি দেখে, আমি হোস্টেলে সবার থেকে বয়সে ছোট, ছোট মানুষ রাখে না কেউ, সব কলেজ স্টুডেন্ট। তা আমাকে সবসময় এটা ওয়ার্নিং দিত, এরকম করলে এখানে থাকতে পারবা না, তুমি ছোট ছোটর মতো থাকবা, তুমি পড়াশোনা বাদ দিয়ে কিসের জন্য টিভি দেখো, আগে তোমার পড়াশোনা। তা আমার ভালোই লাগতো না, টিভি থেকে উঠাই দিলে আমি খুব কান্না করতাম, কষ্ট লাগতো। তারপর আমি চিঠি লিখতাম পড়তে পাঠাইলে। ওই ছেলেটার সাথে আমার এমনি করে ওঠা বসা চলছে। এরকম সময় হোস্টেলে আমি একদিন পেপার পড়ছিলাম, হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ এলো, তুই কেমন আছিস? তা আমি তখন পিছন ঘুরে দেখি, আমার সেই প্রথম প্রেম ডেভিড।
আপনার সেই প্রথম প্রেম, মানে 4.5 বছর বয়সে যার সাথে আপনি, যে আপনাকে বলেছিল যে প্রেম করবে আমার সাথে, যে ম্যাট্রিক পরীক্ষা দিতে ঢাকা শহরে চলে আসেন, আর যোগাযোগ হয় না? মাই গুডনেস, কত বছর পর আপনি তাকে দেখলেন?
1.5 বছর।
যেখানে আনসার্টিন ছিল দেখা হবে কিনা আর কখনো, আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন দেখা হবে কিনা। ওকে, তারপরে কি হলো? ও এখন অলরেডি একটা প্রেমে আছে। লিসার্স, প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি যে আমরা একটা ছোট ব্রেকে এখন যাব, কিন্তু তার আগে একটু সামারি করি আমি, যে এখন অলরেডি একটা সম্পর্কের মধ্যে ইনভলভ হয়ে গেছে, হয়তো দুষ্টামি করতে গিয়েই একটা সম্পর্কের মধ্যে ইনভলভ হয়ে গেছে, কারণ এই বয়সটা তো এরকম করে থাকে ছেলে মেয়েরা। আবার এই সময় ওর যে শুরুর সম্পর্ক যার সাথে ছিল, তখন প্রেম আর কি বুঝতো, এখনই বা কি বুঝে, যে সময় গল্পটা আমরা শুনছি। তো তখন সেই ডেভিড, হারানো ডেভিড, সিনেমাটিক ব্যাপার, যে এরকম হয় কিন্তু অনেক সময়, যে ও কিন্তু আশাই ছেড়ে দিয়েছিল, ওখান থেকে পড়াশোনা ছেড়ে ঢাকায় আসলো অনলি বিকজ অফ এই ছেলেটার জন্য। তারপরে কোনো দেখা নাই, অনিশ্চয়তার মধ্যেই কাটছিল। এই ছেলেটার সাথে দেখা হয়ে গেল, কি হলো, এই সমস্ত কিছু আমরা ব্রেক থেকে ফিরে এসে শুনবো। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর যে সেতু আছে এবং ABC রেডিও 89.2 FM আপনি আছেন। আর একটা ফোন নম্বরও আছে প্রিয় শ্রোতা, আপনারা ফোন করুন, আপনাদের জীবনের গল্পটা এখানে এসে শেয়ার করতে চান আপনারা, আমরা জানি, ফোন করুন, অবশ্যই আপনি ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892, এখানে ফোন করুন। এছাড়া ফেসবুকের ঠিকানাটাও বলে দিচ্ছি, যোগাযোগ করতে পারেন facebook.com/setu.abcradio, এখানে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। পেজটি আর যে সেতু নামে আছে, লাইক দিয়ে আমার মেম্বার হয়ে যান, আমার সাথেই থাকুন এবং যোগাযোগটা মেনটেন করবো আমরা। ছোট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। Close up presents Hello 8920. Close up. The closer, the better. সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে, আর যে সেতু আছি এবং ABC রেডিও 89.2 FM শুনছেন আপনি। এবং মিনা আমাদের সাথে রয়েছে আজকে, মিনার জীবনের গল্পটা শুনছি, বেশ নাটকীয় কিন্তু গল্পগুলো, কিছু কিছু জায়গায় হয়তো আপনাদের খটকা লাগছে যে ও এমন বলছে, যেমন আমারই কিছু কিছু জায়গায় কোয়ারিজ আছে, সেগুলো মিনার কাছে আমি জেনে নিব। মিনার কাছে যাবার আগে আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যে আপনারা আসুন আমাদের এখানে, আপনারা এই অনুষ্ঠানে আপনার জীবনের গল্পটা বলতে অনেকেই চান আমি জানি, হয়তো অনেকদিন ধরেই অপেক্ষা করছেন, চেষ্টা করছেন আমাদের সাথে যোগাযোগ করার। একটা সহজ রাস্তা রয়েছে, দুটো রাস্তা ইনফ্যাক্ট, একটা ফোন এবং একটা ফেসবুক। ফোন করুন আপনি আমাদেরকে, যে নাম্বারটা হচ্ছে 09613892892, আবার বলছি 09613892892। 8992 এখানে আপনি ফোন করুন এবং ছোট কিছু নির্দেশনা ফলো করে আপনি আপনার কথাটা সেখানে রেকর্ড করে দিন, তারপরেই আমরা আপনার সাথে যোগাযোগ করব। আর ফেসবুকে যেভাবে আপনি কন্টিনিউ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ, ঠিকানা বলে দিচ্ছি ফেসবুকের, www.facebook.com/setu.abcradio। পেজটা আরজে সেতু নামে আছে, আপনি পেজটাতে লাইক দিন, আমার মেম্বার হয়ে আমার সাথেই থেকে যান এবং আমি আপনার সাথে সব সময় যোগাযোগ মেনটেন করব। ওকে, আজকের অতিথি মিনার কাছে আমি ফিরি। মিনা তার দেখা পেয়ে গেল সেই পুরনো প্রেমিকের, সেই প্রেমটা ক্লাস ফোর থেকে ও যার সাথে প্রেম শুরু করেছিল। বাট বাস্তবতা হচ্ছে যে ক্লাস ফোরে পড়াকালীন সময় প্রেম ব্যাপারটা কিন্তু বোঝার কথা না, মানে একই সাথে থাকতে থাকতে একটা বন্ধুত্ব তো হলো, অ্যাটলিস্ট একটা মানে বন্ধন তো গড়ে উঠলো এবং একটা পর্যায়ে ছেলেটা ঢাকায় চলে আসলো। যাই হোক, সবকিছু শুনেছেন। হঠাৎ একদিন যে হোস্টেলে মিনা বসে পেপার পড়ছিলেন, আপনি তার পিছন থেকে শুনলেন যে আপনাকে বললো কেমন আছিস, এবং সেই ছেলেটা হচ্ছে ডেভিড, যে আপনার প্রথম সেই প্রেম যদি আমি ওভাবে বলি। তারপরে কি হলো?
তারপর অনেক কিছু জিজ্ঞেস করলো, কি রে কি করছিস, কেমনে চলছিস। আমি বললাম যে হ্যাঁ এরকম এরকম, এখন স্কুলে যাই আসি, এখন থেকে এখানে থাকবি।
মানে এভাবেই নরমাল, মানে কোনো অন্যরকম ভালো লাগে কাজ করলো না,
আমরা নরমালই কথা বললাম। কি জন্য ওই প্রেমটা এমন ছিল, আমরা তুই তাঙ্গারি করে কথা বলতাম, মারামারি করতাম এক জায়গায়।
না হোক সেটা প্রেম, না হোক সেটা প্রেম, কিন্তু যোগাযোগ ছিল, একটা ভালো লাগা ছিল দুজন দুজনের মধ্যে, ছিল না? এত বছর পর, এক বছর বা দেড় বছর পর দেখা হয়েছে, তখন কি কোন রকম মানে এক্সট্রা ইমোশন, ভালো লাগা কিছুই কাজ করে নাই আপনাদের?
কাজ করছে, কিন্তু আমরা স্বাভাবিক ভাবে কথা বলছি। কি জন্য, এটা একটা গার্লস হোস্টেল।
ও আচ্ছা, মানে কিছু নিয়ম কানুন সেখানে আছে। দেখা হয়েছে একদিন পর, মানে অ্যাটলিস্ট অন্যরকম অনুভূতি তো কাজ করে, ভালো লাগে কাজ করে, সেটা করেছিল তো।
তারপরে এভাবে একদিন দুই দিন বাদে বাদে ও যখন আসে এখানে,
মানে ও এখানে কেন আসে আপনার হোস্টেল?
আসে টাকা নিতে আসে, কিংবা হয়তো ঘুরতে আসে।
মানে ও টাকা নেয় কেন, ওর সাথে সম্পর্কটা কি এখানকার?
আমরা একই এতিমখানায় বড় হয়েছি।
আচ্ছা, সেটা তো জানি। হ্যাঁ,
আর খরচাপাতি একই সংস্থা থেকে দেয়, আমি যে হোস্টেলে থাকি সেই সংস্থা থেকে সব জায়গায় বেয়ার করতেছে এখন, ঢাকা এই সংস্থা থেকে বেয়ার করে।
ও ওই খরচে রেভিডও পড়ছে এখনো?
হ্যাঁ।
আচ্ছা, এবং আপনার এখানে আসে খরচগুলো নিতে?
হ্যাঁ। ওকে, হয়তো যে বেয়ার করতেছে দিদিটাকে রাখছে আমাদের দায়িত্বে, তার সাথে দেখা করতে আসে, কথা বলতে আসে, বা অন্যদের সাথে কথা বলতে আসে, কয়েকদিন পরে পরে আসে, সুযোগ পাইলেই আসে। তা আমরা স্কিপ বো খেলি, যেটা তাসের মতো ওয়ান টু দিয়ে করা, আমরা রিক্স খেলি, কথাবার্তা হয় ওখানে খেলার ছলে ছলে।
তখন ও কি পড়ছে?
তখন ও নটর ডেমে কি পড়ছে আমি ঠিক বলতে পারবো না, তবে আর্টসে পড়াশোনা করছে,
ইন্টারমিডিয়েট পড়ছে। আর আপনি তখন?
আমি তখন ক্লাস এইটে ভর্তি হয়েছি।
আচ্ছা।
তারপরেও একদিন আমাকে বলছে, মিনা কি আমরা আগের মতো হইতে পারি না। তাই আমি বলি, আগের মতো কি করে হব, কত বছর তথ্যে দূরে থাকছি, এখন আর সম্ভব না, ভালোবাসি আমি, মনে মনে থাক, আর ওইদিক আগাইতে চাই না, এদিকে তো স্কুলেও আমার চলছে, আমি সব সময় সোফায় থাকি, বিছানায় যাই না।
আচ্ছা,
আমার পত্রিকা এ মাথা থেকে ও মাথা পড়া একটা অভ্যাস, খুব ভালোবাসি পত্রিকা পড়তে আর টিভি দেখতে, ছবি আঁকতে। তা রাতে যখন সবাই ঘুমাইতে যায় আমি তখন দুষ্টমি করি, ওখানে টেলিফোন আছে, টেলিফোনে আমি ওই ছেলেকে ফোন দিই।
ডেভিডকে?
না।
আচ্ছা,
স্কুলের যার সাথে প্রেম আছে,
4-5 মাসের পরিচয়।
হ্যাঁ।
আচ্ছা,
আমি ওকে ফোন দিই, ফোন দিয়ে চুরি করে করে কথা বলি। যখন কেউ আসে তাড়াতাড়ি করে ফোনটা রেখে দিই, আবার গিয়ে সোফা শুয়ে পড়ি, কি চাই আমি ঘুমাচ্ছি, এভাবে চলতে থাকে। পরে একদিন বললাম কি, দেখি রং নাম্বার চাপি, আবার আরেকটা রং নাম্বার চাপলাম, গেল কুমিল্লা। কম্পিউটার ইঞ্জিনিয়ারই পড়ে ছেলেটার নাম, তার সাথে কথা বলার পর আমি বললাম, তুমি আর এই নাম্বারে ফোন করো না, এটা তো আমার নাম্বার না, এটা হোস্টেলে।
কথা বললেন কতদিন?
দুই দিন বলেছি।
আচ্ছা, আপনি ফোন করতেন?
হ্যাঁ। আচ্ছা, রং নাম্বার যখন গেছে নাম্বারটা আমার মুখস্থ হয়ে গেছে, আমি ফোন দিয়ে কথা বলেছি ওই রাতের বেলা, 2-3 পর্যন্ত জেগে জেগে আমি ফোনে কথা বলতাম। পরের একদিন বললাম, তুমি আর ফোন করো না, যদি জানতে পারে তাহলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তো ছেলেটা তখন দিনের বেলা একদিন ফোন দিল আমাকে, চাইলো, তখন সবাই বলতো তুমি কাকে নাম্বার দিছো, আমি বললাম আমি জানি না, হয়তো স্কুলের কেউ ফোন করছে। পরে রাতে আবার আমি ফোন করলাম, তোমাকে না করছি না ফোন করতে, আমি যদি জেন ব্রুকসের কাছে ধরা খাই তাহলে আমার লাইফ শেষ। তো তখন ও বললো, আমার তোমার ভয়েসটা খুব ভালো লাগছে, তুই খুব সুন্দর করে কথা বলো, এগুলো বলে আমার মনটাও গলে গেল। আরো বললো যে তুমি যদি আমাকে ফোন না করো তাহলে আমি বলে দেব। তা আমি তার সাথে আবার কথা বলতে শুরু করে দিই। এখন আমার মধ্যে আগ্রহ আমি তাকে দেখবো। তো ও বললো তাহলে কুমিল্লা ফেনীতে আসো। কি করে যাবো, আমি তো কোনোদিন যাইনি, আমার কাছে টাকাও নাই। তো বলে তুমি জমাও, তোমার পকেট খরচা দেয় না? আমাকে দেয়। কত? আমাকে 200 টাকা। তুমি ওই টাকা জমা। তো 2-3 মাস আমি জমাইলাম, স্কুলে ওর সাথেও আমি কথা বলছি, আবার এই ছেলের সাথেও আমি কথা বলছি।
দুটোই মেনটেন করছেন?
হ্যাঁ।
স্কুলে ওই ছেলের সাথে কথা বলেন কি দিয়ে? আপাতত ফোন নাই।
ওই টেলিফোনে রাতে চুরি করে।
আচ্ছা।
আর এই টেলিফোনে রাতে আবার এর সাথেও কথা বলে।
আপনার কি একটা মোটামুটি একটা নেশা না, আননোন নম্বরে ফোন করা বা ছেলেদের সাথে?
ওই সময় আমার এরকম একটা কেমন যেন চলতো, মানে ভালো লাগতো।
একটু বয়সটাই মনে হয় এরকম। আমার মনে হয় সব বয়সেই একটা টাইম থাকে একটু অন্য, ছেলেদের প্রতি, মেয়ে হলে মেয়ে, ছেলে হলে মেয়েদের প্রতি একটা আকর্ষণ, সেই বয়সটা বোধ হয়।
আর এখন আপনি আমাকে যেমন দেখছেন, আমি তখন যেন এরকম ছিলাম না, আরো স্মার্ট, আর একটু সুন্দর ছিলাম।
আচ্ছা।
তার নিজেকে মানুষের কাছে জাহির করতে পারতাম। তারপরে ওই ছেলেটা বললো আমার সাথে দেখা করো। আমার ছবি পাঠালাম আমি তাকে কুরিয়ার করে, তা পছন্দ করলো। তখন আমাকে যখন যেতে বললো আমিও টাকা জোগাড় করলাম, 2 মাসে 400 টাকা। এখন আমি একা যাব, তা আমার এই এতিমখানা বড় হয় এক ভাই, তাকে বললাম তুই যাবি আমার সাথে এরকম এরকম। তো বললো যদি বকা দেয় চল না যাই। তা তখন ও বললো যে চল। তা আমি ওকে নিয়ে গেলাম, গিয়ে ওই ছেলের সাথে দেখা করলাম, আমরা পার্কে বসে কথা বললাম। তারপরে ওই ছেলেটা বললো আমাকে সময় দিতে হবে। তা আমি বললাম ঠিক আছে, আমি তাহলে পড়াশোনা করি। কিন্তু আমি যে এখানে আসলাম, সবাই মনে করে এখানে যে ছেলেটাকে নিয়ে আসছি তার সাথে আমার সম্পর্ক।
আচ্ছা।
আমি যখন হোস্টেলে ফিরে আসলাম আবার রাতেই, আমাকে আর হোস্টেলে ঢুকতে দিল না।
মানে আপনি কাকে, কার সাথে সম্পর্ক মনে করলো? যাকে নিয়ে গেলেন?
যাকে নিয়ে গেলাম হোস্টেল থেকে।
আচ্ছা, যে আপনার সাথে তার রিলেশন আছে তাকে নিয়ে আপনি চলে গেছেন।
হ্যাঁ।
আচ্ছা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে একটা ছেলের সাথে দেখা করতে গেলেন, ছেলেটা কুমিল্লায়, ছেলেটার কি মানে ইচ্ছা হলো ছেলেটাই আসতে পারতো? আপনি 2 মাস টাকা জমালেন, হ্যাঁ, আপনি তারপরে গেলেন।
আমি একবার ওকে আসতে বলছিলাম, তো বলে আমার খুব পড়াশোনার চাপ আছে, তুমি এসে দেখা করে যেতে পারো।
আচ্ছা, এক্ষেত্রে আমরা, আমার যেটা মনে হয় যে ইন্টারেস্টেড না হলে, খুব বেশি ইন্টারেস্টেড না হলে এগুলো একটা খেলা, ওয়ান কাইন্ড অফ, অনেক ছেলেরাই হয়তো খেলে, অনেক মেয়েরা হয়তো খেলে। আমি কাউকে ব্লেম করছি না, মনে হয় এটা একটা খেলা, এই গেমটা অনেকে খেলে থাকে যে একটা মেয়েকে নিয়ে আসলাম, এতে যদি আগ্রহ থাকে আমার তো আমি কেন গিয়ে দেখা করবো না? একজন মেয়ে 2 মাস টাকা জমাবে, তারপরে আসবে, পড়াশোনার খুব চাপ, এগুলো অজুহাত তো হয় ওয়ান কাইন্ড অফ। যাই হোক, তারপরে গেলেন, তারপরে হোস্টেলে ঢোকা বন্ধ হয়ে গেল।
হোস্টেলে ঢোকা বন্ধ হয়ে গেল। আমি আবার ওকে বললাম তুই পরে আয়, ওই ছেলেটাকে আমি আগে যাই, দেখি কি অবস্থা। তুই বলবি তুই অন্য জায়গায় গেছিস, আমি অন্য জায়গায় গেছি, আমরা একসাথে যাইনি। তো বললো ঠিক আছে। তা আমি হোস্টেলে আগে আসলাম, আমাকে দারোয়ান ঢুকতে দিল না, তুমি দাঁড়ায় থাক, আগে দিদি আসবে তারপরে। তার কিছুক্ষণ পরে ওই ছেলেটাও আসলো যাকে নিয়ে গেছিলাম।
আচ্ছা।
তো ওকেও ঢুকতে দেয় না। পরে ও বললো আমি আমার বন্ধুর বাসায় গেছি গাজীপুর, তো দুইজনে একসাথে না, ওরটা আমি জানি না, আমি আমার মতো গেছি। তো ওকে ঢুকতে দিল। তো আমাকে যখন ঢুকতে দিল না, আমি বাইরে দাঁড়ায় থাকলাম। পরে দিদি বললো আজকে তুমি ডাইনিং রুমে ঘুমাবা, তোমার ঘরে তুমি জায়গা পাবা না। পরে আমি ডাইনিং রুমে ঘুমালাম, পরে সকালে বললো তুমি চলে যাও। তারপর আমি অনেক কান্না করলাম, আমার আমার ভুল ক্ষমা করো, ওরা আমার করলো না। আমি বললাম আমার অনেক ভুল হয়ে গেছে, আমি বুঝিনি, তবুও করলো না, আমার কাপড় চোপড় নিয়ে আমার বের করে দিল। আমি এখান থেকে আবার অজানা উদ্দেশ্যে হাঁটা ধরলাম, হাঁটতে 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 কই সবাই গার্মেন্টস করে আমি একটু গিয়ে দেখি।
মানে আপনি বের হয়ে হাঁটা শুরু করলেন?
আচ্ছা।
আর ওনারাই বা কেমন যে আপনি অপরাধ হয়তো আপনি করে ফেলেছেন, তার জন্য এভাবে একটা মেয়েকে অনিশ্চয়তার মধ্যে ছেড়ে দেওয়া, মানে রাস্তায় বের করে দেওয়া, এটা কি ধরনের ক্রুশিয়াল ফ্যাক্ট আমি জানি না। নিয়ম হয়তো আছে, সব নিয়মিত আবার একটু নতুন করে রিনিয়মও করা যায়, মানে হয়তো আপনাদের এখানে কঠোর নিয়ম ছিল, সেই নিয়মটা একটু ভেঙে একটা মেয়ের জন্য অসহায় একটা মেয়ে, আপনার খরচ তো ওরাই দেয়, পড়াশোনার খরচ আপনার কিছু নাই তো ওরাই জানে। যাই হোক, আমি কাউকে ব্লেম করছি না, হয়তো সেটা তাদের নিয়ম ছিল। ওকে এখান থেকে বের করে দেওয়ার পরেই ওর লাইফে অন্যরকম কিছু একটা ঘটলো, হয়তো ওর লাইফেই লেখা ছিল এমন, কারণ জীবন কখন কি করে বসবে এটা আমরা কেউ জানি না, জীবন আসলেই কল্পনার চেয়ে অনেক বেশি কিছু, আর এখানে বলার কিছুই নেই। হ্যাঁ, তারপরে বের হয়ে গেলেন একে অনিশ্চিত, হাঁটছেন রাস্তায়।
পরে আমাকে আবার যাওয়ার সময় এ কথাটা বলেছে তুমি গার্মেন্টসে চাকরি করো। তো আমি চিন্তা করলাম কোন গার্মেন্টসে চাকরি করবো। আমি এরপর মিরপুরে গেলাম, মিরপুরে গিয়ে একটা গার্মেন্টসে ঢুকলাম।
মানে দিনের মধ্যে ম্যানেজ করে ফেললেন?
না, পরিচিত ছিল।
আচ্ছা।
হয়তো তাদের কাছে গিয়ে বলার পরে,
তো এখানে তো আপনার ডেভিড ছিল পরিচিত,
কিন্তু ওরা তো গার্মেন্টস সম্বন্ধে জানে
না, ওদের তো হেল্প নিতে পারতেন।
ওদের হেল্প নেয়নি কি জন্য আমার জন্য ওদের লাইফটা আবার নষ্ট হয়ে যাবে, হয়তো ওরা আমাকে হেল্প করতে জানলো, তাহলে ও হয়তো ইনভলভ ছিল। সেজন্য আমি ওখান থেকে বের হয়ে চলে গেলাম, অন্য কারো সাহায্য নিয়ে গার্মেন্টসে ঢুকলাম। গার্মেন্টসে এক মাস চাকরি করলাম, এর মধ্যে দেখি আমার পা ফুলে যায়। সারাদিন তো সুন্দর করে গা ধুলে গোসল করার সুযোগ হয় না, শুক্রবার একটা দিন যখন বন্ধ থাকে তখন গোসল করতে গিয়ে দেখি আমার পা ফুলে গেছে। তখন আমি বুঝতে পারিনি কেন, হয়তো সারাদিন দাঁড়ায় কাজ করি সেজন্য, খাওয়াও ঠিক মতো হয় না, পানি খাই না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আয়না ধরলাম মুখের সামনে, দেখি আমার চোখ মুখ ফুলে গেছে। আস্তে 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 আমার এরকম দিন হলে পা ফুলে, রাত হলে চোখ মুখ ফুলে যায়, পরে আমার হাঁটতে কষ্ট হয়। পরে আবার আমি ওদের কাছে এসে বললাম আমি আর পারতেছি না, তোমরা আমার ক্ষমা করো, আমার একটু জায়গা দাও, আমি কাজ করে খাইতে পারছি না। তখন ওরা বললো তোমাকে ডাক্তার দেখাই। পরে ওরা আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করলো, রোগ খুঁজে পায় না, কিন্তু ওখান থেকে আমার অন্য ওষুধপত্র দেয় কিন্তু বলে কোনো রোগ পায় না, পানি বেশি খাইতে হবে। আর হয়ে যাওয়া খুব ব্লাড যায় আমার, ওরা বলে পানি বেশি খাইলে ঠিক হয়ে যাবে। পরে এখান থেকে আবার আমাকে খুলনায় নিয়ে যায়, বলে রেস্টে থাকা দরকার, যেহেতু হ্যাঁ যেহেতু আমি সোজা হয়ে হাঁটতে পারি না, আমি খুলনায় গিয়ে রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে। ওদের আর একটা কোনো ব্রাঞ্চ বা শাখা আছে? ছোটবেলায় আমি যেখানে বড় হয়েছি খুলনা, ঠিক সেই জায়গায় নিয়ে যায়।
আচ্ছা,
ওইখানে যাওয়ার পর আমি রেস্টে থাকি সিক রুমে, যেখানে নার্স আলাদাভাবে দেখাশোনা করে।
পুরোনো একটা জায়গায় ফিরে গেলেন যেটা হয়তো কখনো চিন্তাও করেন নাই, কেমন লাগলো? অসুস্থ জানি, লাইফে অনেক ঝামেলা, ফিরে যাওয়ার পরে যেতে পারলেন?
ফিরে যাওয়ার পরেও মনের মধ্যে একটা সংখ্যা থাকে যে আমি এখান থেকে চলে গেছি আবার আসছি, আমাকে সবাই খোঁচা দেবে, আমাকে সবাই বিদ্রুপ করবে। তারপরও নিজের মনে মনে অন্যরকম এনে আমি সবার সাথে আবার মিশে চলার চেষ্টা করছি। এর মধ্যে আমাকে বললো তুমি নকশিকাতা সেলাই করো। এক মহিলার ক্যান্সার হয়েছে, মহিলা অর্ধেক কাজ করতে করতে বন্ধ করে দিছে, তখন আমি তার ওই কাজটা করে দিই, আর বলি এই টাকাটা আমার দরকার নাই।
মহিলা মানে ওখানেই থাকতো নাকি?
হ্যাঁ, এক পালকের স্ত্রী।
আচ্ছা,
পালকটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন মহিলাটা অসহায় হয়ে পড়ে, যে ক্যান্সার ধরা পড়ে, তখন আমি তার কাজটা পুরোটা সমাপ্ত করে দিই আর বলি এই টাকাটা আমার দরকার নাই, আমি যেহেতু ওদের কাছে টাকা পয়সা নিয়ে ওদের কাছ থেকে চলি, এই টাকাটা ওনাকে দিয়ে দেন। তারপরে তিন মাস দু মাস এরকম কাজ করার পরে ওরা বলে তুমি এমব্রয়ডারির কাজ শেখো, যেহেতু তোমার হাতের কাজ খুব ভালো। পরে ওরা আমাকে খুলনা এমব্রয়ডারির কাজে প্রশিক্ষণে পাঠায়, আমার গাড়ি ভাড়া 40 টাকা করে দেয়, আমি এই গাড়ি ভাড়াটা বাঁচাই। বাসা থেকে বাসে যাইতে 5 টাকা, রূপসা নদী ওখানে ট্রলার চলে, পার হইতে 2 টাকা, তারপরেও টাকা যেটা লাগে ওই পথটা আমি হেঁটে যাই।
আচ্ছা,
হেঁটে গিয়ে ওই টাকাটা বাঁচাই, কাপড় কিনি বা বাঁচাই বাঁচাই রাখি। কাপড় কিনে বাসায় এসে যখন ওই ক্লাস শেষে অবসর টাইম থাকে ওটা আমি প্র্যাকটিস করি, তা যখন আমি প্র্যাকটিস করি আমার কাজগুলো দেখে সবাই পছন্দ করে, তুই নতুন নতুন কিছু আবিষ্কার করিস কি করে। আমি তখন আমার নিজের দুটো জামাও সেলাই করি, তা সবাই বলে এভাবে তুই অনেক দূর আগাইতে পারবি। এরপরে স্কুলে এক ম্যাডামের শাড়ি জিগজেগ করে দেয়, উনি আমাকে টাকা দেয়, আমি টাকাগুলো জমাই। যখন বড়দিনের প্রোগ্রাম হয় 25শে ডিসেম্বর, তার আগে সবাইকে বড়দিনের জন্য 1000 করে টাকা দেয় মার্কেট করার জন্য, ওরা আমাকেও দিল। কোনোদিন আমার হাতে টাকা দেয় নাই, আমি যেহেতু এবার বড় হয়েছি এবার আমার হাতে মার্কেটের টাকা দিল।
মানে পুরনো মানুষগুলো ছিল ছোটবেলায় যাদেরকে ফেলে আসছিলেন, ওরাই ছিল?
হ্যাঁ, সবাই ছিল। মার্কেটে যখন টাকা দিল, মার্কেট করতে বের হলাম, এখন আমি যেহেতু মার্কেটে যেতেও পারি, নিজে নিজে চলতে পারি, আমি নিজে নিজে মার্কেটে গেলাম, আলাদাভাবে টাকা রাখলাম। আরেকজনকে বললাম তুই আমাকে একটা মোবাইল কিনে দে, আমাকে ফোন কিনে দিলি আর একটা সিম কিনে দিলি, আমি একা একটা ঘরে থাকি, আর সিমটা কিনলাম,
একটা মোবাইল ফোন কিনে দিল, একটা সিম কিনলাম। আচ্ছা, টাকা দিল কে আপনি?
হ্যাঁ, আমি টাকা দিলাম।
আপনার কি ওই যে এমব্রয়ডারি শেখার টাকা নাকি?
এমব্রয়ডারি শেখার টাকা আর বড়দিনের থেকে কিছু টাকা।
বড়দিনের কিছু টাকা? আচ্ছা।
তারপরে আমি একা একটা ঘরে থাকি, এটা আমার অসুস্থ হওয়ার পরে আমাকে আলাদা করে রাখা হয়েছে। তা ওই ঘরে যখন থাকি, সিমটাও যখন প্রথম ভরলাম, তখন খাগড়াছড়ি থেকে আমার প্রথম ফোন আসে। তা আমার ঘরের সাউন্ড তো মোবাইল তো কেউ দেখে না, যেহেতু একা থাকি দরজা বন্ধ করে, তা ফোনে কথা বলি। তা খাগড়াছড়ির ছেলেটার সাথে যখন আমার পরিচয় হলো,
কি করে পরিচয় হলো? নতুন ফোন,
নতুন সিম যখন চালু করলাম, কাউকে ফোন করিনি, একো তো পেপার পড়তাম, রং নাম্বার চাপতাম, তারপরে হঠাৎ করে আমি রং নাম্বার না চাপতে একটা রং নাম্বার আসে
আপনার কাছে চলে আসে।
হ্যাঁ, তো বলে এটা কোন জায়গা? তাই বলে এটা খুলনা। তো আপনি কে? তাহলে আমি কি আপনার দরকার কি? তারপরে বলল, বলেন তো। আমার দরকার নাই, একটু পরিচিত হই, প্রথম যখন ফোন পাইছেন। আমিও বললাম যে এটা আমার প্রথম ফোন। তা বললো, তাহলে আমরা বন্ধু হই। তা আমি বললাম, আপনার সাথে বন্ধুত্ব করবো, আমি তো চিনি না, জানি না। তা আস্তে আস্তে আমরা চিনে জানিয়ে নেব। পরেও আমাকে জিজ্ঞেস করলো আমার বৃত্তান্ত। তা আমি ওকে বললাম, ওরে আমিও জিজ্ঞেস করলাম। তো আমাকে প্রথম শর্তই দিল, আমরা শুধু বন্ধু, কোনোদিন তুমি আমাকে প্রেমের প্রস্তাবও দেবা না, বিয়ের প্রস্তাবও দেবা না। তা আমি বললাম, ঠিক আছে। এরপরে এইভাবে কথা বলতে থাকি, কথা বলতে থাকি। তো পত্রিকা পড়া যে আমার একটা অভ্যাস, স্কুলে মগজ ধোলায় রাখে, এখানে বিভিন্ন রকম জ্ঞানেরই দেয়। তা অঙ্ক যখন আমি কষতে যাই না পারি, আমি স্যারকে জিজ্ঞেস করি, স্যার সমস্ত অঙ্ক কষে দেয় যত কঠিনই হোক। তারপরে ওখান থেকে একটা কবিতা পাই, ছোট ছোট লাইনের ছোট ছোট কবিতা, নিচে ফোন নাম্বার দিয়ে ছেলের নাম্বারও থাকে। আমি ওই নাম্বারে ফোন করি, ফোন করে বলি, আপনি যে কবিতাটা লিখছেন খুব সুন্দর হয়েছে, আপনি এরকম আরো সুন্দর সুন্দর কবিতা লিখবেন, আমার ভালো লাগছে। তখন তো ওই ছেলেটাও আমাকে ফোন করে,
মানে আপনার এরকম এটা বোধহয় আপনার খুব একটা পছন্দের কাজ না?
হ্যাঁ, তখন খুব ভালো লাগতো আমার।
আচ্ছা, কিন্তু এই যে পুরনো যারা আছে, ডেভিডের সাথে কোনো যোগাযোগ রাখছেন না, তারপরে আরেকটা ছেলে হঠাৎ কুমিল্লাতে ফোনে পাইলেন হোস্টেলে থেকে, তার সাথে যোগাযোগ রাখছেন
না?
ওই হোস্টেলে থাকাকালীন সময় স্কুলের আরেকটা ছেলের সাথে আপনার
যোগাযোগ নেই?
তার সাথে যোগাযোগ নেই, এগুলো আর মনেও পড়ে না?
না,
মানে বেশ অদ্ভুত একটা ব্যাপার। মানে আপনি বোধহয় এভাবেই, মানে কিছু মানুষ থাকে যে সামনে থাকলে আসি, সামনে না থাকলে নাই, এটা কিন্তু এক একটা মানুষের নেচার। অনেকে হয়তো কাউকে দীর্ঘদিন মনে রাখে, আপনি হয়তো রাখেন না। ইভেন আপনার কাছে একটা প্রশ্ন আমার ছিল, করতে ইচ্ছা করছিল, যে আপনার ছোটবেলায় 4.5 বছর বয়সে যখন প্রথম আপনার কাকা আপনাকে নিয়ে গেল আরেক জায়গায়, আপনার খালার বাসায় আপনাকে আবার দিয়ে গেল দুদিন পরে, একটু পিছনে যাচ্ছি, জাস্ট একটা ছোট কোয়েরি আছে আমার, আপনার কি কখনো মার কাছে যেতে ইচ্ছা করে নাই, বাবার কাছে যেতে ইচ্ছা করে নাই?
না, সবার কাছে যখন আদর পাইতাম বা চাইতে সবকিছু পাইতাম, তখন ওই অনুভূতিটাও আসতো না।
আপনি কখনো চেষ্টাও করেননি কোথায় আমার বাসা?
না, যতক্ষণ ওই এরিয়ার মধ্যে ছিলাম কোনোদিন চেষ্টা করিনি,
চেষ্টাও করেন নাই? যাই হোক, খুব অদ্ভুত লাগছে আমার সবকিছু মিলে, যে কারণে একটু পিছনে যাওয়া। আবার একটা ছেলের সাথে তার যোগাযোগ হলো, পত্রিকায় লিখেছে সে, তার নাম্বার দেওয়া ছিল, সেখানে সে ফোন করে বললো খুব ভালো লিখেছেন। মানে ওর নেচারটা এরকম, ও মানুষের সাথে যোগাযোগ করতে বা মিশতে পছন্দ করে হয়তো বা, অনেক অন্যভাবে ভাবছেন হয়তো বা। এখন পর্যন্ত ওর বাবা মার কোনো ভূমিকা ওর জীবনে আমরা পাইনি। ওর ফ্যামিলি মেম্বার বলতে রিলেটিভ, ওর চাচা ওর খালা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ওর চাচার কারণেই ও ফ্যামিলি থেকে আজকে দূরে, একটা পর্যায়ে যে কোনো ভাবেই ও একটা মানে হোমলেস যেটাকে বলে, যে ফ্যামিলি ছাড়া বা গৃহহীন মানুষ, ছোট একটা বাচ্চা, সে একটা আশ্রয় কিন্তু ঠিকই পেল, একটা এতিমখানায় সে গেল, একটা ভালো মানের এতিমখানায় সে বাড়তে থাকলো, যেখানে ভালো শিক্ষা সে পাচ্ছে, ভালো খাবার সে পাচ্ছে, অনেক কিছু শিখতে পাচ্ছে, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতেও সে শিখতে পাচ্ছে। তো এটা কিন্তু স্বর্গতুল্য ছিল ওর কাছে। এবং আমরা জানি না যে ওর জীবনের এত অস্থিরতা কেন, যে অস্থিরতার কারণে ওর এই সবচেয়ে বেশি ভালো যেটা ওর জীবনে পাওয়া এখন পর্যন্ত আমরা পেলাম, যে ভালো কিছু যা পেয়েছে তার মধ্যে এই হোস্টেলটাই ছিল, এটাও সে ছেড়ে দিল। হয়তো বা এটা ওর জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশনটা, জানেন এর পরে কি হবে। এবং আমি এতটুকুই বলতে চাই এখানে আপনাদেরকে, যে সবার জীবনে এই অস্থিরতাই তাকে কিন্তু তার লাইন থেকে সরিয়ে দেয়, মানে সে যেভাবে হাঁটছে হয়তো একটা ভালো পথে বা ভালোভাবেই সে তার জীবনটা লিড করছে, পার করছে, কিন্তু একটা ভুল ডিসিশন অস্থিরতার কারণেই মানুষ নিয়ে থাকে এবং তারপরেই সে ট্র্যাকচ্যুত হয়, অর্থাৎ বেরিয়ে আসে, যেভাবে সে হাঁটছিল সুন্দর একটা গতি ছিল সেটা থেকে বের হয়ে আসে, ফ্ল্যাকচুয়েট হয়, যেটাকে আমরা বলি যে বিচ্ছিন্ন বা ধ্বংসের দিকে চলে যায়। এই অস্থিরতা এবং ভুল ডিসিশন, এটা থেকে বিরত থাকতে হবে, এই ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আমরা একটা ছোট বিরতি নিব, দেখা যাক ওর লাইফটা কেন এরকম আজকে, ও কেন গল্প করতে এখানে আসছে, মানে ওর গল্পটা কেন বলতে আজকে আপনাদের সামনে, লাখ লাখ শ্রোতার সামনে কেন এই গল্পটা বলতে আসছে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তরটা অবশ্যই আপনি পাবেন। আপনি আছেন, শুনতে থাকুন, শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর যে সেতু আছে এবং শুনছেন ABC রেডিও 89.2 FM। ছোট একটা বিরতি নিচ্ছে প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না। Close up presents Hello 8920. Close up, the closer, the better. Close up presents Hello 8920. Close up, the closer, the better. স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 এফএম আপনি শুনছেন। আর রাত 12টা বেজে গেছে, সবাইকে ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। আর হচ্ছে আমরা আজকে শুনছি মিনার জীবনের গল্প। মিনার জীবনের গল্প যেখানে আমরা থেমে গিয়েছিলাম সেখান থেকে ফিরব, কিন্তু আপনাদের জন্য আমাদের যে ফোন নাম্বার আছে সেখানে আপনি ফোন করে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। সেই নাম্বারটা হচ্ছে 09613892892। আবারও বলছি নাম্বারটা 09613892892। আপনি প্লিজ সেখানে ফোন করুন, সবাই তার গল্পটা বলার জন্য উদ্গ্রীব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার গল্পটা বলার জন্য। ফোন করে ছোট কিছু নির্দেশনা আছে সেটা মেনটেন করুন, তারপরেই আমরা আপনার সাথে যোগাযোগ করব। আর ফেসবুকেও আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio, পেজটা আরজে সেতু নামে আছে। ওকে, মিনার কাছে ফিরছি যেখান থেকে বিরতি নিয়েছিলাম। মিনা,
আমি পত্রিকায় ওর সাথে যখন কথা বলি,
মানে পত্রিকায় কবিতা ছাপা হয়েছে, ওকে ভালো লাগছে, পরে আপনি ফোন দিয়েছিলেন।
হ্যাঁ, এরপর থেকে আর আমি ফোন দিই না, উনি আমাকে ফোন দেয়।
উনি ফোন দেয়।
প্রথম প্রথম খুব উইশ করত আমার সম্পর্কে জানতে চাইতো, আমি বলতাম। তখন অনেক রাত আমার চোখে ঘুম থাকতো, ঘুমের চোখে অনেক কথা বলতো, আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে সংসার করব, তুমি আমার মা বাবার কাছে থাকবা। তা আমি কোনো সময় যদি ঘুম না থাকতো আমি কথা বলতাম, আর যখন ঘুমে থাকতাম তখন সবকিছুতে হুম হুম করে উত্তর দিতাম। আর উনি আমাকে ছবি পাঠিয়েছে, আমি ওনাকে পাঠিয়েছি। এখন আমি দুইটাই, একটা হচ্ছে আমার বন্ধু, প্রথম যে রং নাম্বার আসে খাগড়াছড়ি থেকে, এ আমাকে ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। আর আমি নিজে থেকে এই পত্রিকায় ফোন দেওয়ার পর থেকে উনি আমাকে ফোন করে। এনার সাথে চলতে চলতে আবার এদিকে মাসির নাম্বারে আরেকজনের সাথে বলি,
মাসি কি
যে রান্না করে তাকে মাসি বলে,
ওখানে যে রান্না করতে যেতে থাকতেন।
তো তার মোবাইলে যখন রং নাম্বার আসে বলে দেখ তো কে, তা আমি তখন দেখলাম, জিজ্ঞেসও করলাম কে আপনি, বললো রাজশাহী বাড়ি। আমি বললাম ভাই আপনি রং নাম্বারে ফোন করছেন আর করেন না। তো তখন উনি বললো যে রং নাম্বার যখন গেছে তখন আমি তোমার সাথে কথা বলবো।
এত রং নাম্বার সব আপনার কাছে আসতেছে কেন? বুঝলাম না, সব ছেলে এবং সব বয়সও আপনার মতো, তাই না? বয়স কেমন ওদের?
রাজশাহীর যে উনি বয়সে বড়।
রাজশাহীর কোনটা?
এই যে এখন মাসির নাম্বারে যে
আছে, আমি এতগুলো যে তাঙ্গুল পাকায় ফেলতেছি আমি। ওকে,
আর প্রতিদিন মাসিকে ডিস্টার্ব করে। তা মাসি বলে এত আসে কেন ফোন? আমি বলে ওই লোকটা ফোন করে। মাসিকে আবার আমি সব সত্যি কথাই বলি, কেউ জানে না কিন্তু মাসি জানে যে আমি এই লোকটার সাথে কথা বলতেছি। আর ঘরে আমি গোপনে যেটা কথা বলি এটা কেউ জানে না। তা রাজশাহীর যে উনি আমাকে প্রস্তাব করলো চাকরির, বিমায় চাকরির জন্য। তা আমিও চিন্তা করলাম আমিও এসএসসি পরীক্ষা রানিং চলবে, তা যদি চাকরি একটা পাই চাকরি করে সুন্দর করে চলতে পারি। তা আমি বললাম আপনার এটা কিসের চাকরি? কর বিমায় চাকরি সরকার থেকে এখনো অনুমোদন হয়নি, হবে তুমি আমার এখানে এসে পরিবেশটা দেখতে পারো। তা আমিও রাজি হইলাম। আবার আমার ঘরে এসে আমি যে আমার ফোন থেকে কথা বলি, ওই ছেলেটাও আমাকে আশা দিচ্ছে যে তুমি আসো আমি তোমাকে বিয়ে করবো। প্রতিরাতে পড়তেও বসি আবার কথাও বলি। আমি বলি এখন আমার পরীক্ষা চলে, কয়টা দিন অফ থাকো। তো পরীক্ষা যখন লাস্ট দুটা আছে সেই সময় আমি ধরা পড়ে যাই মোবাইলে কথা বলায়। মানে আমার ঘরের দরজা সেদিন আমি আটকাইনি, দরজাটা ভেজানো, হঠাৎ করে রকি নামে একটা মেয়ে যে এখন অথরিটি এ আমার ঘরে ঢুকে পড়ে আর আমার হাতে দেখে মোবাইল, আমার কথা বলছে। তখন ও খপ করে আমার হাতে মোবাইলটা নিয়ে যায়। আমি বলি তুই আমার ফোনটা দে, পরে আমাকে সিমটা দেয় ও মোবাইল নিয়ে যায়, যে সিম দিলে তো কথা বলতে পারবে না। তখন বলে মোবাইল ব্যবহার করতে হলে হোম অফিসে থাকা যাবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তা আমি তখন বললাম আমি চলে যাবো, আমি থাকবো না। এসএসসি পরীক্ষা শেষ আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম তুই আমার মোবাইল দে, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। আমাকে বিয়ের প্রস্তাব দিছে, বাড়িতে আসতে বলছে, সেই ভরসা থেকে আমি এগুলো করতেছি। তো তখন ও বললো নে নিয়ে যা, কিন্তু নেওয়া মাত্র এখানে থাকা যাবে না। তখন সকালবেলায় ও আমার মোবাইল দিল, ও আমার গেটের কাছে গিয়ে ব্যাগ চেক করলো, দেখলো যে আমি অন্য কারো জিনিস চুরি করে নিয়ে যাচ্ছি কিনা। দেখার পরে দেখলো যে না কারো কিছু নেই নেই, তখন বললো তুমি চলে যাও। তা আমি বলছি আমি যাচ্ছি কিন্তু আর কোনোদিন ফেরত আসবো না এই কালো গেটে, এই বলে
বেরিয়ে গেলেন।
হ্যাঁ,
আচ্ছা, আপনি বেরিয়ে কুমিল্লা গেলেন, মানে আগে ছেলের জন্য আপনি কুমিল্লা গেলেন, তারপরে আপনি হোস্টেলটা আপনাকে ছাড়তে হলো, ওর সাথে যোগাযোগ নেই না? এখানে ওই ফোনের জন্য একটা ছেলের জন্য আপনি হোস্টেলটা ছাড়লেন, এত ইম্পর্টেন্ট কেন আপনার লাইফে এগুলো? মানে
তখন আমি এটা বুঝি না, মানে ছেলেটা আশ্বাস দেয় আমি তাতেই বিশ্বাস করি,
যে আশ্বাস দেয় তাতেই বিশ্বাস করি। আপনার কোনো ডিসিশন নাই, ডিসিশন নিতে পারেন না? প্রেমের যে একটা ফিলিংস থাকে একজনের প্রতি কিন্তু থাকে, বা কারোর সাথে কথা বললে তার প্রতি একটা কনসেন্ট্রেশন নিয়ে বা মনোযোগ নিয়ে তার প্রতি ভালো লাগা নিয়েই মানুষ কথা বলে।
কিন্তু যতদিন সম্পর্ক থাকে তখন মনে হয় আমি খুব ভালোবাসি।
আচ্ছা,
দূরে সরে গেলে তখন কান্না করি, আবার ঠিক হয়ে যায়।
মানে আপনি আসলেই ভালোবাসা কি এটা বুঝেন না? এটা হচ্ছে আমার মনে হয়, যাই হোক, তারপর কোথায় গেলেন?
এখান তো বের হয়ে আমি যখন বাসে উঠব, সেই মুহূর্তে ছেলেটা আমাকে বলল তুমি ফিরে যাও।
কোন ছেলেটা?
এই পত্রিকার যে ছেলেটার কাছে আমি রওনা হলাম।
আচ্ছা, ও ওকে ফোন দিয়েছিলেন আপনি? ওর কাছে যাচ্ছিলেন?
হ্যাঁ, ওকে ফোন দিয়ে বললাম যে আমি বের হচ্ছি, তো বলল আসো। যখন আমি বাসে উঠব তখন ফোন দিয়ে বলে তুমি আসবা না।
আচ্ছা, ওই ছেলেটা কোথায় থাকতো?
সাতক্ষীরা।
সাতক্ষীরা,
ছেলেটার নাম। ও যখন বললো আইসো না, আমি যার ভ্যানে করে আসছি উনি আমাকে এসএসসি পরীক্ষার সময় নিয়ে যেত, আমাকে চেনে। তখন আমি কান্নাকাটি করতেছি খুব, আর কোথায় যাবো, আমি বের হয়ে আসলাম যার জন্য, তার জন্য আমার এই গেটটা বন্ধ হয়ে গেল। আমি বড় গলা করে বলে আসলাম আমি আর কোনোদিন এই কালো গেটে আসবো না, এখন তো আমার যাওয়ার পথ নাই। পরে আবার মনে মনে চিন্তা করে যে ছেলেটা আমাকে বোন ডাকছিল, আমি সানডে স্কুল নিতাম, ওর বাড়িতে যাই, ওর বাবাকে বাবা ডাকলাম। খুবই ভালো একটা মানুষ।
কোথায় এটা? এই গল্প তো শুনি।
এটা খুলনাই।
এখানে কি করতেন আপনি?
ওখানে আমি কিছু করতাম না, শুক্রবার দিন আমাদের ওই খ্রিস্টান এনজিও একটা সানডে স্কুল হয়, আমি সেই সানডে স্কুলের টিচার ছিলাম, বাচ্চাদের গান নাচ করাতাম, খেলাধুলা করাতাম। তা ওর মাধ্যমে পরিচয় ছেলেটাকে, আমার তো বয়সে ছোট, তো আমার জন্য খুব পাগল ছিল বোন বোন করে। তা আমি চিন্তা করলাম আমি ওর বাড়ি যাই, আমাকে ফেলে দেবে না। পরে গেলাম কিন্তু ওর বাড়িতে নাই, পরে বাবা আমাকে আশ্রয় দিল, ওর বাবা।
মানে যে ছেলেটার কাছে আপনি রওনা করলেন, সে গাড়িতে ওঠার পরে বললো যে আইসো না তুমি?
না, গাড়িতে পা দেব সেই মুহূর্তে আমাকে বললো তুমি আইসো না।
আচ্ছা, কেন এটা বললো?
আমি জিজ্ঞেস করলাম কেন, কারণ আমি তোমাকে বাড়ি তুলতে পারবো না। কারণ বললাম তুমি আমাকে দেখো না, ভালো করে জানো না, এই সময় এই কথা বলতেছো, তুমি আমার হোমের ভিতর ডিসিশন নেওয়ার আগে তুমি আমার বলতা, তুমি আমার লাইফটা নষ্ট করে দিছো। এই বলে ছেলেটা মোবাইল বন্ধ করে দিল।
ওর সাথে কথা বলি আপনি ডিসিশন নিছেন যে বের হবেন, তাই তো? নাহলে তো আপনি বের হতেন না। মানে এই যে গুরুত্ব না দিয়ে, যে অনেকেই আপনার মতো অনেকে কিন্তু ফোনে কথা বলে, অনেক কিছু তার উপর ডিপেন্ড করে ডিসিশন নিয়ে ফেলে। আর সোশ্যাল মিডিয়া এরকম, ফেসবুক এবং আরো আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, এটাতে কি হয়, অনেক যোগাযোগ হয়, মানে আবেগের বসে অনেক রিলেশনশিপ হয়ে যায়। সবসময় যে খারাপের দিকে যায় তা না, ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওই সিদ্ধান্তটা ভুল হয়। ভার্চুয়াল দুনিয়ায় আসলে আপনার জন্য অনেক উপকারী ভার্চুয়াল পৃথিবী, কিন্তু ভার্চুয়ালিটি আসলে ভার্চুয়ালিটি, এটার উপর কখনো ফুল ফেজে ভরসাটা করা উচিত না আমার মনে হয়। হ্যাঁ, তারপর বলেন তো।
এরপর যখন আমি বাবাকে বললাম আমার এরকম সমস্যা, তুমি কি আমাকে জায়গা দেবা, তা বললো দেব। কিন্তু ওই মুহূর্তে আমার সেই ফ্রেন্ড খাগড়াছড়ি আমাকে ফোন করলো, আমি তখন খুব কান্না করছি, তখন বললাম এরকম ঘটনা। তখন ও বললো ভুল করার পরে আমারে জানাইলি, আগে কেন জানাইলি না? তা ও তখন আমাকে বললো, তা তুই এক কাজ কর, আমি তো ঢাকায় নাই, আমি এখন খাগড়াছড়ি, আমার এক ভাই আছে, তোর থাকার ব্যবস্থা করে দেবে, তুই ওর কাছে যা।
কোথায়?
ও তখন বুড়িগঙ্গা আছে যে, এদিকে থাকতো।
আচ্ছা।
ও আমাকে বিকাশ করে টাকা পাঠাইলো, তারপরে আমি ঢাকা আসলাম, সায়দাবাদ থেকে ওর ভাই আমাকে নিয়ে গেল।
বললেন যে এক বাড়িতে সানডে স্কুলে পড়ান, সেখানে সেই বাড়িতে
বাবাকে বলে আসছি যে তুমি আমাকে জায়গা দিও, কিন্তু আমার বন্ধু যখন বললো তো থাকার ব্যবস্থা করতেছি, আমি আবার ওর কাছে চলে আসলাম।
আচ্ছা, ওর বাড়িতে থাকলেন না?
না, ওর ভাই আমাকে নিতে এসে কারখানার তিনটা মেয়ের সাথে রাখলো, ফ্যামিলি বাসা, ওইখানে থাকি, আমার খাওয়া থাকা সব খরচা ওরা বেয়ার করে। ফোনে যে মাসির নম্বরে যোগাযোগ করতাম, যে লোকের সাথে কথা বলতাম, চাকরির আশায় আমি আবার ওখান থেকে চলে যাই।
মানে কোথেকে কোথায় চলে যান?
বুড়িগঙ্গা যখন আমার ফ্রেন্ড ওর ভাইয়ের মাধ্যমে নিয়ে গেল।
আচ্ছা, আপনি ঢাকায় আসলেন, তাই তো?
কোনো কাজ না, সারাদিন ঘরে বসে থাকি।
আচ্ছা, মানে ওই তিনটা মেয়ে কি করে?
ওরা কারখানায় কাজ করে।
আর আপনি কিছু করেন না? আপনাকে শুধু শুধু কেন রাখলো ওখানে?
ও চাইছে যে ও যখন ঢাকায় আসবে আমাকে হয় কারখানার কাজ শিখাবে, নাহলে মেশিন কিনে দিয়ে আমার একটা ব্যবস্থা করবে।
মানে আপনি ওর জন্য ওয়েট করতেছিলেন, তাই তো? আচ্ছা।
তো পরে আবার চিন্তা করলাম এতদিন অপেক্ষা করবো, বিমার চাকরির কথা যখন বলছে ওখানে একবার ট্রাই করি, চলে গিয়ে রাজশাহী গেলাম ওনার সাথে ফোনে যোগাযোগ করে। পরে উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল, ওনার বাচ্চা, ওনার বউ, সবার সাথে পরিচয় করালো। তার ওনার বউ জিজ্ঞেস করলো কেন নিয়ে আসছো?
আচ্ছা, ওনার বউ ছিল, বাচ্চাও ছিল, তা আপনি কি হিসেবে কথা বলতেন? ফ্রেন্ড?
আমি এমনি কথা বলতে হয় ওরকম বলতাম, কিন্তু উনি আমাকে বলতো যে উনি আমাকে ভালোবাসে।
আচ্ছা, ওনার আবার বাচ্চাও আছে, বউ আছে?
হ্যাঁ, ওনার মেয়ে একটা আমার বয়সী আর একটা আমার থেকে বড়।
মানে এগুলো কি আমি ঠিক জানি না, বিবাহিত, বাচ্চাও আছে, আবার একজনকে না দেখে হঠাৎ রং নম্বরে কথা হলে তাকে ভালোবাসে, মানে ভালোবাসার ব্যাপারটা যে জায়গাটা কি শুধুই তামাশা, একটা খেলা, মানে মুখে আসলেই বলে ফেলা, এরকম হচ্ছে না কি হচ্ছে জানি না। আজকে মিনার জীবনটা কিন্তু এই ভালোবাসার ছলনার মধ্যেই আছে। মিনারও ব্যাপার আছে, মিনা যেখানেই যাকে পাচ্ছে তার সাথে কথা বলা শুরু করছে, সব মিলে একটা হজা বড়ালা পরিস্থিতি। আচ্ছা, তারপর আপনি রাজশাহী চলে গেলেন, তাই তো? ওকে, রাজশাহী থেকে গিয়ে আপনি কি করলেন, এই সব কিছু আমরা শুনবো একটা ছোট ব্রেক নিয়ে ফিরে এসে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920। আজ যেহেতু আছি আপনার সাথে এবং অবশ্যই আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর মিনার গল্পটা শুনছি, অনেক কিছুই কিন্তু এর মধ্যে থেকে শেখার আছে। গল্পটা শুনুন এবং শেষ অব্দি কোথায় যায় গল্পটা আপনি সেটা কল্পনাও করতে পারবেন না হোপফুলি, কারণ জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। সো প্লিজ কোথাও যাবেন না, সাথেই থাকুন। আর বিরতিতে যাবার আগে আপনাদের জন্য যে ফোন নাম্বারটা রয়েছে, প্লিজ আপনার সেই ফোন নাম্বারটায় ফোন করুন, এখানে আসুন, আপনার জীবনের সুন্দর গল্পগুলো বলুন। লাখ লাখ শ্রোতা আছে, তারা সবাই শুনতে চায়। নাম্বারটি হচ্ছে 09613892892। আবারও নাম্বারটি বলছি 09613892892। এবং ফেসবুকেও আপনি আমার সাথে যোগাযোগটা রাখুন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটা আর যে সেতু নামে আছে, আপনি লাইক দিন এবং আমার মেম্বার হয়ে আমার সাথেই থাকুন। ছোট একটা বিরতি নিচ্ছি, আমরা শুনছি মিনার জীবনের গল্প, প্লিজ সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজ যে সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন, আর কনকনে শীতের রাতে সবাই সাথে আছেন, এক আসলই ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনাদের অনেক বেশি ভালোবাসা আপনাদের রয়েছে আমাদের প্রতি, থ্যাংক ইউ। আমাদেরও ভালোবাসা এবং কৃতজ্ঞতা সমস্ত কিছুই আপনাদের উচ্চার করে দিলাম। আমরা শুনছি মিনার জীবনের গল্প। মিনার জীবনের গল্পটা বেশ ডাইমেনশনাল, মানে অনেক কিছুই, কিন্তু এর সাথে পরিচয় হচ্ছে, ওর সাথে কথা বলছে, এখান থেকে বের হয়ে যাচ্ছে, অমুক গার্মেন্টসে কাজ করছে, পড়াশোনা একবার ছেড়ে দিচ্ছে। সো এইরকম একটা ডাইমেনশন জীবনে কিন্তু থাকে, কারণ জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। জীবন কিন্তু আসলেই অন্যরকম একটা জিনিস, কখন কি হয়ে যায় জীবনে তা কল্পনাই করা যায় না। আর ছোটখাটো ভুল ডিসিশন এটা তো আরো ভয়ঙ্কর, যেমন মিনা নিচ্ছে কিনা ভুল ডিসিশন, অনেক ডিসিশন সাহসিকতার সাথে নিচ্ছে, আসলে অনেক সাহসী, এটা একটা ব্যাপার। যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছে, অপরিচিত মানুষের ছেলেদের সাথে দেখা করতে চলে যাচ্ছে, জানে না যে কি হতে পারে, এটাকে সাহসিকতাই বলে। আবার অতিরিক্ত সাহস কিন্তু অনেক বড় ক্ষতিরও কারণ। ওর জীবনের আজকের কি অবস্থা সেটা আমরা এখন এই অংশে দেখতে পাবো, এবং তার আগে আপনাদেরকে বলছি আপনারা আমাদেরকে ফোন করুন। আমাদের নাম্বার হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892। আর ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আমার ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটি আরজে সেতু নামে আছে, আপনি সেটাতে লাইক দিন, আমার সাথে মেম্বার হয়ে থাকুন এবং সেই পেজের মাধ্যমে আপনার সাথে আমার যোগাযোগ হবে। ওকে, মিনার কাছে যাই। রাজশাহীতে চলে গেলেন আপনি, তিনি আপনাকে বিমাতে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। ওকে, তার আবার স্ত্রী আছে, ছেলেও আছে?
অসম্ভব পাগল ছিল আমার জন্য।
বয়স কেমন ছিল ওনার?
ওনার 35-40।
আচ্ছা,
দাড়ি আছে, ভুড়ি আছে। তো পরে যখন ওনার ওয়াইফ কে উনি বলে যে আমি ওকে বিয়ে করবো, তুই কোনো কথা বলতে পারবি না, যা তুই ওকে গিয়ে বল। তখন ওনার ওয়াইফ আমার কাছে আসলো, ওনার ওয়াইফ আমাকে ডেকে নিয়ে গেলো ওনাদের ঘরে। তারপরে বললো ও তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি কর? তখন আমি বললাম দেখেন কোন মেয়ের সংসারে আমি সতীন হব না। তারপরে সকালবেলায় উনি আবার আমাকে বললো যে তুমি কি এই সংসারে থাকবা? আমি বলছি আপনি নিশ্চিন্ত থাকেন, আমি চলে যাব, আমি চাকরির জন্য আসছিলাম, হয় নাই তখন আর থাকার প্রয়োজন নাই। এর মধ্যে আমি যে রাজশাহীতে আসছিলাম, ঢাকা থেকে যে কাউন্টার থেকে টিকিট করেছি ওখানে মোবাইল নাম্বার নেয়, ওই মোবাইল নাম্বারে আমাকে ফোন দিল একজন আমার আসার এক মুহূর্তে। আমি বললাম কে আপনি? কয় তুমি আমাকে চিনবা না, আমাকে পাঁচ অক্ত নামাজের টাইমে সুন্দর সুন্দর নামাজের মেসেজ দিত। পরে আমি ওনার সাথে কথা বলি, ওনার সব খুলে বললাম এই লোকটা এরকম এরকম চায়। তো আমাকে বললো তুমি চলে যাও ওখান থেকে। তা আমি তখন চলে আসলাম, কিন্তু ওই লোকটা আমার সাথে কথা বলে, এদিকে আমার যে ফ্রেন্ড খাগড়াছড়ি ও আমার সাথে কথা বলে। এখন আমি যখন গ্রামে আসলাম, বাবা দেখেন মোবাইলে কথা বলি অতিরিক্ত। তা বলে কি রে কার সাথে কথা বলি? আমি তাকে বললাম যে এরকম রাজশাহীতে যাওয়ার এসে কাউন্টারে ফোন নাম্বার নিছিল, এ আমাকে ফোন করে।
আবার রাজশাহী পরে বুঝতে পারছেন কে ফোন করে?
উনি আমাকে বলছে যে আমি একটা ভালো মেয়ে খুঁজি, তখন আমি এই নাম্বার।
আচ্ছা, রাজশাহী থেকে যে আসলেন একটু পেছনে যাই, তো উনি আপনাকে এত সহজে চলে আসতে দিল
না? উনি আমার মোবাইল থেকে প্রতিটা নাম্বার তুলে নিছে।
আচ্ছা,
আর আমি যে গ্রামে আসছি উনি একবার একে ফোন করে, একবার ওকে ফোন করে, আমার খবর নেয়।
আচ্ছা, বলে আসেন নাই কোথায় যাচ্ছেন?
না, আমি খালি বলেছি আমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, আমি ওটা নেবো।
আবার ফিরবেন বা কি ফিরবেন না সবকিছু বলেন না?
আমি বলছি ফিরতেও পারি।
যাই হোক, অনিশ্চয়তা। হ্যাঁ, তারপরে আপনি কি হলো ওই ফ্যামিলিতে থাকলেন, ওই বাসা থাকলেন? হ্যাঁ, তারপর?
তারপর বাবা বললো এত কার সাথে কথা বলিস? তা আমি বলি এরকম একজন আমাকে ফোন দিয়ে সুন্দর সুন্দর মেসেজ দেয়। তা বাবা বলে ছেলেটা তোকে পছন্দ করে? আমাকে করে মনে হয়, তাকে ছেলেটাকে আসতে বল। তা আমি তখন বললাম ছেলেটাকে আসতে বলবো, তুমি আগে কথা বলো। তা বাবা তখন কথা বললো, তা ছেলেটাকে বললো তুমি কি বিয়ে করতে চাও?
কোন ছেলেটা?
কাউন্টারে যে নাম্বারটা দেয়া ছিল।
হ্যাঁ, ওই ছেলেটা।
তা তখন ওই ছেলেটা বললো হ্যাঁ। তা আমি ঠিকানা দিলাম, উনি আসলো, বাবার সাথে কথা বললো। আমার অ্যাকাউন্টে, আমি যে এতিমখানা বড় হয়েছি, ওরা প্রতি মাসে টাকা রাখতো। হয়তো আমি অনেকবার ব্রেক করছি, চলে আসছি, তখন বন্ধ ছিল, রাখতো না। 7,000 মতো টাকা ছিল, আমি এই টাকাটা তুলে নিয়ে আসি। তাও যখন আসলো গ্রামে, তখন বাবা বললো চল বিয়ে দে। আমাকে তখন খুলনা কোর্টে নিয়ে গেল, আর বিয়েটা হলো সমস্ত আমার ব্যাংকের টাকা। হ্যাঁ, আমি এমব্রয়ডারি মেশিন কিনবো বলে তুলে আনছিলাম, আর এই টাকাটা আমার বিয়েতে সব খরচা হলো।
বিয়ে হয়ে গেল, ওই ছেলেটার ফ্যামিলির খোঁজ খবর নিল না? ওই ছেলেটারও কোনো খোঁজ খবর নিল
না? ছেলেটা সুন্দর কোট প্যান্ট পরে সুন্দর ভাবে আসলো, বাবা মনে করছে ছেলেটা ভালো।
আচ্ছা, এই যে মনে করাগুলো, ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ফেলা, এই ব্যাপারগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যারা শুনছেন, আমরা নিজেরা সবাই একটু সচেতন হই, যে মনে হলো আমাদের ওই জিনিসটা দেখতে ভালো, তাই আমরা ওটা অ্যাকসেপ্ট করে ফেললাম। এই যে মিনার কিন্তু বিয়ে হয়ে গেল, বিয়ে ব্যাপারটা কি এত সহজ? বিয়ে হচ্ছে সারা জীবন, আপনি একটা রিলেশনশিপের মধ্যে গেলেন, সারা জীবন তার সাথে থাকতে হবে, তারপরে কি হলো?
মনে কর আজকে আমার বিয়ে হয়েছে, আজকে ওই বাড়িতে ছিল। পরের দিন সকালবেলা সেই দাদু যে আমাকে ভ্যানে করে নিয়ে গেছিল, দৌড়ে এসে বললো ছেলেকে আটকা, ছেলেকে বাইন্ধে রাখ, কারণ ছেলে ফ্রড, ছেলের বউ আছে, ছেলের বউ আমাকে ফোন করছে।
দাদুর না, আপনার নাম্বারটা আমি ঠিক বুঝি নাই, মানে ওই ছেলে কার নাম্বার? দাদুর নাম্বারে ফোন করলো ছেলের
বাবা? দাদুর নাম্বারে ফোন করেছে ছেলের ওয়াইফ।
আচ্ছা, এটা কিভাবে?
এখন ওই ছেলের সাথে যে আমি গ্রামে আসি, হয়তো আমার মোবাইলে টাকা ছিল না, কোন সময় ফোন করেছি দাদুর নাম্বার দিয়ে বা বাবার নাম্বার দিয়ে।
সেটা এরকম কিছু না হলে মানে হঠাৎ করে দাদুর নাম্বারে ফোন আসে আপনার সঙ্গে? হ্যাঁ।
তখন বললো ছেলেকে বান, ছাড়া যাবে না। ওকে জিজ্ঞেস করে তোমার বউ আছে? বলে না। তখন ওর অনেক ছেলে বন্ধু, হয়তো ওরা টেকনিক খাটায় আমার বিয়েটা ভাঙার জন্য এরকম করে। দোষটা তখন পুরোপুরি আমার উপর পড়লো। আমি তখন খুব কান্না করছি, তুমি মিথ্যা কথা কেন বলো, আমি তো এরকম করিনি। এরপরে ও বললো আমি তাহলে বাড়ি যাই, আমি তোমাকে খরচাপাতি পাঠাবো, তোমার সাথে পরে কথা বলবো। ও চলে গেল। ফোনে কথা বললো, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমাকে বলে তুমি অতিরিক্ত করো, তোমার স্বভাব ভালো না, তুমি এরকম, আর শুধু কান্না করি। এভাবে এক মাস, ও চলে যাওয়ার পরেও আমি ওই বাড়িতে এক মাস, আমার বিয়ের পরে। কিন্তু ও আসবে বলেও আসে না। তারপরে বাবা আমাকে বললো এভাবে কতদিন থাকবি? ওনার ওয়াইফ সবসময় কথা বলতো পরের মেয়ে বসায় বসায় খাওয়ায়, এরকম খাওয়ানো সম্ভব না, আর আমি আসলেও কোনো কাজ করতাম।
সেটাই তো স্বাভাবিক, আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে একটা বাসায় আছেন, আপনার কাছে কথা উঠতেই পারে। আবার বিয়ে হলো, না জেনে শুনে ধাম করে বিয়ে করে ফেললেন আপনি একজনকে, তার আবার ওয়াইফ আছে, এই কারণে বলছিলাম খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তারপর?
তা বললে এরকম মেয়েকে আমি বসায় খাওয়াতে পারবো না, যে কোনো কাজ করে না। আমি আসলেও করতাম না কোনো কাজ, খেতে বসলে যদি আমাকে একটা দিত, বাবা কি করতো নিজের পাত থেকে তুলে দিত। তা বলতো তুই অতিরিক্ত আদর করিস, বাবাকে বলতো। তখন মেয়েটার মা নাই বাপ নাই, আদর করি। এরপরে আমাকে একটা ঠিকানা দিল ঢাকায় আসার, ওই বাবা বললো আমাদের গ্রামে একটা মেয়ে থাকে, তুই ওখানে যা গিয়ে চাকরি কর। পরে আমি ঢাকায় আসলাম, আসলিয়ে আসার পরে ডুপ্লিকেট জন্ম নিবন্ধনের কাগজ নিয়ে আমি গার্মেন্টসে ঢুকে গেলাম।
গার্মেন্টসে ঢুকলাম?
হ্যাঁ। তখন হেল্পারি করি, 3,000 বেতন পাই, ওই মেয়েটার কাছে থাকি।
আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে যোগাযোগ হয় না?
না,
মানে কোনো যোগাযোগ আপনি রাখেন
না? নাম্বার আছে কিন্তু যোগাযোগ করি না, কারণ ও আমাকে কামড়াইছে বিয়ের পরে, যাকে বিশ্বাস করে শেষ মুহূর্তে আমি বিয়ে করলাম, ও আমাকে এইভাবে ধোকা দিয়ে চলে গেল।
বিশ্বাসটা আপনি করলেন, এখানে আপনার বিশ্বাসের তো ভুল আছে, কিসের বেসিসে বিশ্বাস করলেন?
আমি বিশ্বাস করছি, অনেক ভদ্র কথাবার্তা বলেছে, পাঁচ অক্ত নামাজের টাইমে আমাকে মেসেজ দিয়েছে, অনেক সুন্দর সুন্দর কথা।
তার কৌশল ছিল, যাই হোক, কৌশলটা আপনি ধরতে পারেননি। দেখেন, আপনি এত মানুষের সাথে কথা বলছেন জীবনে, প্রচুর অনেক মানুষের সাথে কিন্তু কথা বলছেন আপনি, তো তারপরে আপনি চিনতে পারলেন না, আপনি ধরতে পারলেন না। আপনার যা যোগাযোগ আপনার সবই কিন্তু মোবাইল ফোনে হচ্ছে, আপনি একমাত্র বিশ্বাস করছেন এই মোবাইল ফোনের উপর, যে এই মোবাইল ফোনে যার সাথে যোগাযোগ হচ্ছে তার প্রতি ঝুঁকে পড়ছেন আপনি। এই ব্যাপারগুলো আসলে আমি সবাইকে বলছি যারা শুনছেন এই অনুষ্ঠানটা, যে বিশ্বাস আপনি অবশ্যই করবেন, বিশ্বাস ছাড়া আসলে কোনো কিছু টিকে থাকে না, কিন্তু বিশ্বাস করার আগে জায়গাটা তো যাচাই করতে হবে আপনাকে, আমি কি বিশ্বাস করছি, কাকে বিশ্বাস করছি, কিসের বেসিসে বিশ্বাস করছি আমি। জীবনের যে নির্দিষ্ট কতগুলো জিনিস থাকে, যে ফাইনালি এগুলো মানুষ করে, এক একটা সিঁড়ি এক একটা ধাপ পার হয়, তার মধ্যে দিয়ে একটা, সেটাও করে ফেলছে উইদাউট এনি জাজমেন্ট, শুধুমাত্র মোবাইলে তাকে কিছু মেসেজ দিত এর উপরে। এবং এত কথা বলে না, দুষ্ট লোকের মিষ্টি কথা, সুন্দর ভালো ভালো কথা বলতো, যে কেন ফাঁদে পড়ে গেল। যাই হোক, তারপরে কি হবে এগুলো আমরা ফিরে এসে শুনছি। একটা ছোট বিরতি এখন নিতে হচ্ছে। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আজ যে সেতু আছি এবং এবিসি রেডিও 89.2 FM শুনছেন আপনি। মিনার জীবনের গল্প শুনছেন, কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছে।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920. Close up. The closer, the better.
স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতুর সাথে আছেন আপনি এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আমরা শুনছি মিনার জীবনের গল্প। মিনা আছে, একেবারে শেষের দিকে চলে আসছি আমরা, এবং ওর জীবনে কিন্তু বেশ ডাইমেনশন রয়েছে, মানে বহুত কিছু হয়ে গেছে ওর জীবনে। ওর বয়স এখন 25 বছরের মধ্যে বিয়ে করে ফেলেছে, 7-8 জনের সাথে ফোনে কথা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন সাথে দেখাও করতে গেছে রিস্ক নিয়ে, সাহসিকতাটা অনেক বেশি ওর, যেটা কোনো ভালো ফল এনে দেবে না। যাই হোক, মিনার কাছে যাবার আগে আমি একটা ফোন নম্বর বলে দিচ্ছি, প্লিজ আপনারা সেখানে ফোন করুন, আপনার জীবনের গল্পটা আপনি এখানে এসে বলুন, কারণ আপনার জীবনের গল্পটা কারো না কারো জীবনের একটা শিক্ষা হয়ে দাঁড়াবে। তো আমরা চাই এই গল্পটা উঠে আসুক এই অনুষ্ঠানে। ফোন করুন, নম্বরটি হচ্ছে 09613892892, আবারও বলছি 09613892892। এছাড়া ফেসবুকে আপনি কানেক্টেড থাকতে পারেন, অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio, এটা আর যে সেতু নামে আছে, আপনি সেটাতে লাইক দিন, আমার মেম্বার হয়ে আমার সাথে কানেক্টেড থাকুন। ওকে, মিনার কাছে আসি, পরে আপনি গার্মেন্টসে ঢুকলেন আবারও। আচ্ছা, মানে ওখান থেকে আপনি যে হাজবেন্ডের সাথে বিয়ে হলো তার সাথে যোগাযোগ নেই, তাই না? মানে বাবা একটা মেয়ের ঠিকানা দিল, সেখান থেকে এসে গার্মেন্টসে ঢুকলেন ঢাকাতেই।
তারপরে 15 চাকরি করলাম মেয়ের কাছে থেকে, কষ্ট হয়, আমার গলা ফুলে যায়, অসুখ হয়। তখন আমার সেই খাগড়াছড়ির ফ্রেন্ড আমাকে টাকা পাঠায় চিকিৎসার জন্য, আমি তাই দিয়ে ওষুধপত্র কিনে চলি। চিন্তা করলাম এভাবে আর থাকা যায় না, আলাদা রুম নিয়ে আলাদা ভাবে থাকবো।
আচ্ছা, খাগড়াছড়ির ফ্রেন্ড কে সব বলছেন বিয়ে করছেন অমুক রে?
হ্যাঁ বলছেন। ও আমাকে খুবই বকুনি দিছে, কেন তুমি এই ভুলগুলা করছো। তারপরে আলাদা বাসা দেখলাম, তখন বাড়িওয়ালা বললো ব্যাচেলার বাসা ভাড়া হয় না। তখন আমি আমার ওই হাজবেন্ড কে ফোন করে বললাম তোমার হেল্পের দরকার, আমার বাসা নিতে গেলে। তখন ও মোবাইলে বাড়িওয়ালার সাথে কথা বললো, বাড়িওয়ালা বললো তোমাকে আসতে হবে। তখন ও আসলো, একদিন দুই দিন থাকলো, মানে বাসাটা আমার ঠিক করে সেটেল করে দিয়ে ও আবার চলে গেল। তারপরে আবার ঈদের সময় দুদিন আসলো। আমার বিয়ের জীবনে এই মনে করেন বাড়িতে একদিন থাকা, ওর কাছে এখানে 4-5 দিন, এই যে চলে গেল। এরপর থেকে টাকা লাগলে 2000 দিয়েছিল, কাউন্টারে গিয়ে আমি টাকা নিয়ে আসতাম, কিন্তু পরিচয় দিতে পারতাম না যে ও আমার স্বামী। তারপরে আমি আবার গার্মেন্টস শিফট করি, গার্মেন্টসে চাকরি করি, ওখানেও আমার সেই ভালো লাগা
আবারও।
আর উনি কম্পিউটার সেকশনে কাজ করে
ওই গার্মেন্টসে।
হ্যাঁ,
মানে আপনার ভালো লাগার রেশিওটা মাত্রা।
আর ওনার ওনার শ্বশুর বাড়িও খুলনা।
আচ্ছা,
আমি এদিক দিয়ে সাপোর্ট পাইলাম, আমি উপরে ওঠার মিডল ম্যানের চাকরিতে, যেহেতু আমি এতিম, উনি সাপোর্ট করলো। সেই সে আমার রান্না বান্না সবকিছু আমার বাসায় গিয়ে উনি করে দিয়ে আসতো।
উনি বাসায় গিয়ে করে দিয়ে
আসতো? হ্যাঁ, কম্পিউটার সেকশনের লোকটা আমার খুবই আদর করতো। আমার বয়স তো তখন 25 হয় নাই, ওনার বয়স এরকম হবে
25-26।
হ্যাঁ, ওনার সাথে একটা সম্পর্ক হয়, কিন্তু অফিস থেকে যখন জানতে পারে, অফিসের নিয়ম আছে স্টাফরা কখনো ওয়ার্কারদের সাথে সম্পর্ক করবে না। খুবই ভালো একটা অফিস। পরে ওনারও চাকরি চলে যায়, আমারও চাকরি চলে,
মানে জানাজানি হয়ে যায় না।
হ্যাঁ, তো একজনকে আমি ভাই ডেকেছিলাম গার্মেন্টসে, উনি আমাকে বলে তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, কারণ তোমার পিছনে তো এবার লোক লাগবে। ওর গার্মেন্টসে বহুত লোক আমাকে পছন্দ করতো, আমি স্মার্ট, কথাবার্তা সুন্দর, অন্যভাবে চলতাম, যেহেতু আমি একটা অরফানে বড় হয়েছি বিদেশি এনজিওতে, আমার চলাফেরা 8-10 থেকে আলাদা ছিল। পরে আমি এখান থেকে চিটাগাং চলে যাই।
একে কার কাছে গেলেন আপনি?
এটাও একটা ফোনের মাধ্যমে গেছি, একজনের সাথে বন্ধুত্ব করে।
এটাও আবার ফোনে? এই বন্ধুত্বটা কবে হইলো আবার?
এটা খুব বেশি দিন নেই, গার্মেন্টস চলাকালীনই হঠাৎ করে কিভাবে হলো এটা আমার মনে নেই।
আচ্ছা, যাই হোক, এত কিছু ভেবে মনে নাও থাকতে পারে। দেন তারপরে?
তারপরে গেলাম, পরে ও আর আমার সাথে দেখা করলো না।
মানে এখানেও দেখেন ও একটা ডিসিশন নিয়ে ফেললো, যে চিটাগাং যেখানেই যা করছে ওর এই ফোন, ফোনের সম্পর্কের উপর ডিপেন্ড করেই ও যেখানে খুঁজছে সেখানে চলে যাচ্ছে। গেলেন, দেখা করলো না, তাই তো?
না, কিন্তু আমি চিটাগাং নেমে প্রথম যে রিক্সাটায় উঠলাম, ছেলেটা আমার যে দেখা করলো না, মুরাদপুরে নামাই দিল, আসলো না, ওই রিক্সাওয়ালাটা যায়নি, ওখানেই দাঁড়াইছিল। তখন রাত 12 আমার পরনে তখন গোল ফ্রক, জিন্স প্যান্ট, পায়ে কেডস, চুল ছাড়া, হাতে স্ক্রিন টাচ মোবাইল, মানে অন্যরকম একটা ই। তখন আমাকে কয়েকজন বললো এই জায়গাটা ভালো না, তুমি এখান থেকে চলে যাও। এখন আমি হতভম্ব, নতুন জায়গায় আসছি, তখন ওই রিক্সাওয়ালা বললো, যদি কিছু মনে না করো তোমার মতো আমার একটা মেয়ে আছে, তুমি আমার বাসায় গিয়ে থাকতে পারো। যাওয়ার পরে দেখুন ছোট্ট একটা ঘর, কারেন্ট নাই, খুবই খারাপ অবস্থা, সারাদিন যে রিক্সা চালায় এসে এক মুঠ ভাত খাবে সেটাও নাই।
সেটাই তো হয়, যারা রিক্সা চালক রয়েছেন কয় টাকায় ইনকাম করেন, তারপর রিক্সা যদি দাম না হয় ভাড়ায় চালাতে হয়, একটু বড় অংশ ভাড়ায় চলে যায়, এত ভালোভাবে থাকার তো কথা না।
তখন আমাকে পাশের ঘর থেকে ভাত এনে দেয়, সবাই যেন চিড়িয়াখানার জন্তু দেখতে আসছে।
আচ্ছা,
আমাকে এমন ভাবে দেখছে অত রাত্রে। তারপরে এক মাস ওখানে থেকে চাকরি করার পর,
ওখানে থাকলেন এক মাস?
হ্যাঁ।
কি চাকরি করলেন?
গার্মেন্টস এর চাকরিতে ঢুকিয়ে, মাস শেষ 30 তারিখ এমন সময় ওই লোকটার ছেলে চলে আসে, তারপরে আমাকে পরিচয় করায় দিল, এটা তোমার বড় ভাই হয়। ওখানে 4 দিন থাকার পরে মানুষের চাপে পড়ে বিভিন্ন ঘটনার মাধ্যমে আবার বিয়ে হয়ে গেল। আবার
বিয়ে হয়ে গেল?
হ্যাঁ।
কার সাথে?
ওই ওনার ছেলের সাথে, রিক্সাওয়ালা ওনার ছেলের সাথে।
আচ্ছা, যাকে বললে তোমার বড় ভাই হয়।
হ্যাঁ। ঘটনাটা, ঘরটা ঘরটা এত ছোট যে একটা চৌকির মধ্যে ওনার ছেলে, ওনার মেয়ে, আমি সবাই শুই, তারপর অল্প একটু জায়গায় নিচে ওনারা স্বামী স্ত্রী আর একটা ছোট মেয়ে শুয়ে।
আচ্ছা।
ওর পা চৌকি থেকে বাইরে আসে, আমার পায়ে লাগে, আবার পরের দিন আবার আমরা একই বিছানায় শুই। মানুষ একটা ই করে যে সিয়ানা মেয়ে ঘরে, আবার একটা সিয়ানা ছেলে আসছে, আর ব্যবসা করে, কেউ হুমকি দেয় বিয়ে দিতেই হবে, তারপর আমাকে কাজী অফিসে নিয়ে দিয়ে দেয়।
আচ্ছা, এগুলোর কারণে বিয়ে দেয় নাকি?
হ্যাঁ, এরকম মানে ও দ্বিতীয় দিন, ও যখন আমার এই পাশে ছিল, মাঝখানে ওর ভাই ছিল, ওকে সরাই ও আমার পাশে শোয়, কিন্তু আমি এটা জানি না, আমি ঘুম। যখন হই হুল্লা চিৎকার শুনি, তখন বলে এই মেয়ে এরকম অবস্থা, মেয়ে ছেলে এরকম অবস্থা, নিশ্চয় কিছু হয়েছে।
এটা আপনারা ঘরের মধ্যে কিভাবে শুয়ে আছেন কি না এটা বাইরের মানুষ দেখে হয়েছে?
ওর বাবার শত্রু, ওরা পানের দোকান করে, অনেক রাত পর্যন্ত খোলা থাকে।
আচ্ছা,
এটা সবাই নজর দিয়ে আছে, বেড়াতো ফুটা দিয়ে ই করতো, আর ওইভাবে ওরা দরজা সাজা ধাক্কায় ঢুকে ওই পরিস্থিতি করছে, এমনকি পুলিশও নিয়ে আসছে, ছেলেকে ধরে নিয়ে যাও, ছেলের বাপ ব্যবসা করে, পুলিশ চলে গেল। এখন আমি বলি তুমি আমার টাকা দাও, আমি চলে যাই, আমার তো একটা বিয়ে হয়েছে, তোমরা তো সব জানো। ওর বাবা বলে, মানে তোরে যখন মেয়ে বলে ডাকছি, তুই আমার মেয়ে হয়ে থাক। তখন আমি কান্না করতেছি, শুধু কান্দি, এত অপমান, আমার গলায় দড়ি দিয়ে মরা দরকার। তখন ওই ছেলেটা আমাকে বলে, তুই চিন্তা করিস না, তোরে আমিই বিয়ে করব। তারপরে আমার বিয়ে দেয় কাজী অফিসে নিয়ে, ওর বাবা নিজে। এবং বিয়েতে আমার যে খ্রিস্টান নাম মীনা দাস, এই জায়গায় আমাকে বলতে হয় মীনা আক্তার।
আচ্ছা, মীনা দাস মানে এমনিতে আপনার ধর্মটা কি?
আমার মুসলমান ঘরে জন্ম, কিন্তু আমি খ্রিস্টান ধর্ম পালন করছি।
আচ্ছা, মানে ছিলেন আপনি খ্রিস্টানদের হোস্টেলে, যে কারণে। আচ্ছা।
হ্যাঁ, এবার বিয়ে হলো, কাজী কিছুই জানে না, শুধু এতটুকু
এতটুকু। আচ্ছা, আপনার আগের যে বিয়ে হয়েছে ওইটা থেকে ডিভোর্স বা না নিলে তো বিয়ে করবেন কি করে, করলেন কেমনে দ্বিতীয় বিয়ে?
আমার যে আগে বিয়ে হয়েছে এটা কাজীকে জানাই
গোপন।
হ্যাঁ, তারপরে বিয়ে হয়ে আসার পর ও আমাকে বললো, চলো আমরা ঢাকায় যাই, আমার মার কাছে, বোনের কাছে। ওর বাবা ওটা আরেকটা বিয়ে, ওর বাবা 8টা বিয়ে করছে,
8টা বিয়ে,
কিন্তু নিজের মা ঢাকায় থাকে, ওর নিজের মায়ের কাছে যাওয়ার কথা বলতেছে। তারপরে আমাকে ঢাকায় নিয়ে আসলো ফুলবাড়িয়া। এখন মনে করেন ততদিনে আমার চেহারা অনেকটা নষ্ট হয়ে গেছে, আমি গার্মেন্টস করছি, তো ওর বাবার কাছে থেকে যে গার্মেন্টস করছি, আমি না খেয়ে খেয়ে গার্মেন্টস করছি। তো পরে ওইখান থেকে আমি চলে আসি, ও যখন বললো যে চলো আমার মার কাছে যাই। ঢাকায় আসার পর একদিন, 2 দিন, 3 দিন, ও আমাকে একটা কথা বলছে, তুমি যদি আমার ছোট ভাই বোন দুইটাকে আদর করো তাহলে আমার যত্ন করা হবে। আমি তাই করতাম। ওর ভাইটা মার্বেল খেলায়, গাঞ্জা খায়, বাসে বাসে হেল্পারি করে, আমি ওর খুব কেয়ার করতাম, ও আমার পাশে থাকতো ছোট ভাইয়ের মতো। এই কথা বলতো যে আমাদেরও বাপ মা থাইকে নাই, ওরও বাপ মা নাই, খুব শ্রদ্ধা করতো, ভালোবাসতাম, যা বলতাম তাই শুনতো। এক পর্যায়ে ওর ভাইকে নিয়ে আমাকে সন্দেহ করে যে ওর ভাইয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক। ও নিজে পুরো মানুষের সামনে বলতো আমার যে ও এখানে থাকে, এইভাবে মানুষের কাছে বলে, মানুষও খারাপ কথা বলতো, হুম, দুই ভাইয়ের এক বউ।
কিন্তু ব্যাপারটা তাই না, ব্যাপারটা হচ্ছে আপনি ওকে বেশ আদর করতেন, ছোট ভাই।
খুব আদর করতাম, 7 দিন গোসল করতো না, আমি ডেকে এনে গরম পানি দিয়ে গা ডোলে গোসল করাতাম, মার্বেল খেললে আমি মারতাম। তারপরে আমি একদিন বলছি আমি নিজের জীবন নিজে আর রাখবো না, আগুন ধরাই দেবো, তা আমি আগুন জ্বালাইলাম। তো তখন খাবার দিল, আগুনটা গিয়ে একটা নামাজ শিক্ষার বই ছিল ওর উপরে গিয়ে পড়লো, আগুন ধরে গেল বইটায়। ওর মা সারা এলাকায় বললো আমি কোরআন শরীফে আগুন ধরাই দিছি, আর তখন এলাকার মানুষ আমার বিরুদ্ধে হয়ে গেল।
কথা তো মুখে আনাটাই অনেক বড় অন্যায়, আর এটা রটে বেরেলো।
হ্যাঁ, তখন এলাকার লোক আমার বিরুদ্ধে হয়ে গেল, খ্রিস্টান মেয়ে বিয়ে করে আনছে, কোরআন শরীফে আগুন ধরাই দিছে, ওর দাদা দাদিও গ্রাম থেকে চলে আসলো আমার বিয়ে ভাঙার জন্য। ওর মা আমার গালগুল খামসায় কোনো কিছু রাখে নাই, তুই আমার ছেলেরে ভাঙ্গাইছিস। আমার একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে অনেক বই ছিল, আমি বই খুব ভালোবাসি, আমার স্কুলের বইও ছিল, ইংলিশ বই, হিসাব বিজ্ঞান বই, তার মধ্যে একটা বাইবেল ছিল। আমাকে কোরিয়ান আন্টি বাইবেলটা গিফট করে, পড়তাম না আমি, যেহেতু একটা মুসলমান ছেলের কাছে বিয়ে হয়েছে পড়লে সমস্যা হবে, কিন্তু আমার ব্যাগে থাকতো। আমি আমার স্বামীকে দেখাইছি, ও পরে এই কথাগুলো বলে, মা ও খ্রিস্টান, এই দেখো বাইবেল, ও আমাকে কোরআন শরীফে আগুন ধরাইছে, অথচ ওর বাইবেল ও যত্ন করে রাখছে। সবাই আমাকে যাতা করে অপমান করত, কারোর কাছে আমি কথা মুখ ফুটে বলতে পারতাম না। পরে আমি বের হয়ে গেছি, আমি থাকবো না, ও আবার আমাকে ধরে নিয়ে এসে মারে। পরে এক হুজুরে বুঝায় যে তুমি যেহেতু বিধর্মী মেয়েরে নিজের ধর্মে নিয়ে আসছো, এটা তুমি বড় কাজ করছো, কিন্তু তুমি যদি এখন এরকম করো তাহলে ও কোথায় যাবে। পরে আমাকে তালাক দেয়।
তালাক দিয়ে ফেলে?
হ্যাঁ, ওর মা করায়। তারপরেও আমি ওর গ্রামে গিয়ে চেয়ারম্যানের কাছে বিচার চাই, নোটিশ পাঠায়, আসে না, পালাই যায়। তারপরে আমি অন্যের বাড়িতে থাকি। যখন আমি পরীক্ষা করে জানতে পারলাম আমার পেটে বাচ্চা, আড়াই মাস চলে, আমি জায়গা খুঁজলাম ওর বাড়ি, বলে আসলে আমার গলায় ফাঁস লাটকায় মাইরে ফেলাবে, বলে তুই আমার বাপের কাছে বিয়ে বল। দাবি বলতো খ্রিস্টান, ওর হাতে পানি খাইলে হারাম, অনেক অভিজ্ঞতা করতো আমি খ্রিস্টান বলে। তারপরেও জায়গা পাইনি, অনেক চেষ্টা করছি, মুখ ঢেকে আমি ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, কোনোভাবে পাইনি। তারপরে আবার আসি আমি সাভারে, এক সাংবাদিক, উনি আমাকে হেল্প করে। ওনার সাথে আমার খুলনায় পরিচয় হয়েছিল স্টেশনে, তো ওনাকে আমি বলি, প্রথম বিশ্বাস করেন উনি আমার কথা, তা উনি আমাকে টাকা দেয় এবং আমার সাথে আসে, তোমার বিয়ের কাগজপত্র তুলে নিয়ে আসো যাতে তুমি মামলা করতে পারো। তখন আমি কাজীকে এসে সব কথা বলি যে ওরা আমাকে এইভাবে বিয়ে দেয়। তখন কাজী তাড়াতাড়ি করে আমাকে কোর্টে পিটেপিট করায় যাতে ওরা কোনোভাবে আমাকে ফাঁসাতে না পারে। পরে আমি ঢাকায় গিয়ে সাংবাদিক ভাইকে ওটা দেখায়। তখন সাংবাদিক ভাই কয়, তুমি যাও একটা বাসস্থান করো, আমি তোমায় হেল্প করবো। তখন আমি আসলে গিয়ে আবার বাসা নিই, 500 টাকা অ্যাডভান্স করি। বাচ্চা পেটে আমি ওই অবস্থায় না খেয়ে আসি। বাড়িওয়ালারে কয়, আন্টি আপনি আমার একটু ভাত খাওয়াবেন, আমি আপনার চাকরি করে টাকা দিয়ে দেবো, কারণ আমি নিজেই রাইন্দে খাই না, তোমারে কি খাওয়াবো। তখন যেহেতু আমার পুরানো এলাকা, আমি আমার বান্ধবীদের খুঁজি, খুঁজে খুঁজে পাই না, দুই দিন তিন দিন, লাস্টে গিয়ে আমি ওই এতিমখানায় এক ভাইরে ফোন করি, ভাই আমারে তুমি 1000টা টাকা দাও, আমি চাকরি করলে শোধ করে দেবো, আমি না খাই আছে, আমার খুব কষ্ট হচ্ছে। তো তখন ভাই আমার কইলো, এভাবে আর কতদিন মিনা, নিজের পায়ে দাঁড়াইতে শেখ, আজকে আমি দেবো, কালকে কি আর আমি দেবো। আমার দিল 1000 টাকা, কইলো তোর আমার ফেরত দিতে হবে না। ওই টাকা দিয়ে আমি কিছু জিনিসও কিনলাম, খাইলাম, আর আমার বান্ধবীরে খুঁজে পাইলাম। পরে আমার বান্ধবীর স্বামীরে বললাম, বলার পরে বলে তুই এখানে থাক। আমি রুম ভাড়া নিছি ঠিকই, কিন্তু ওই বাসায় থাকি। এর মধ্যে আমার স্বামী ফোন করে, ফোন করে অন্য নামে, বলে আমি সবুজের বন্ধু এসে। তারপরে যারই বন্ধু হন আপনি আর ফোন করেন না, আমি আর ফোনে কথা বলতে চাই না। তখন আমি কোথায় যাব, পরের উপর কতদিন থাকবো, আমার আসল সার্টিফিকেটও নিয়ে আসি, কিন্তু 18 বয়স কম হয়, 2 মাস বেশ কম থাকে, তার কোনো জায়গায় গার্মেন্টসে নেয় না। তারপরে বান্ধবীর বাসায় খাই, রাত হলে আমার বাসায় এসে ঘুম।
বান্ধবীর পাইলেন কিভাবে?
আমরা ওই যে আগে আমি চাকরি করছি।
ও আচ্ছা, গার্মেন্টসে?
হ্যাঁ, সেই সময়ের বান্ধবী।
আর কোথায়?
আশুলিয়ায়।
আশুলিয়ায়?
হ্যাঁ।
আর এই বান্ধবীর সাথে পরিচয় হয়েছিল কোন গার্মেন্টসে?
এই আশুলিয়ায় আমি প্রথম যেটা ঢাকায় এসে চাকরি করি সেইখানে।
আচ্ছা, সেখানে ওকে খুঁজে পান?
খুবই ভালো একটা বান্ধবী, যদি আমি একটা থাপ্পড় মারি তবু হাসবে, কারণ জানে আমার রাগ বেশি।
খুব ভালো একটা বন্ধু পেয়েছেন।
আমার অসুখের সময় দৌড়ে আসতো আমার বাসায়, আমি ওদের বাড়িতে পর্যন্ত গেছি, নিজের বোন পরিচয় দিছে। তো পরে ওই বান্ধবী আমার আশ্রয় দেয়, আমার স্বামী ফোন করে, কথাও বলে, কয় তুই এত কষ্ট দিছিস, তুই আবার কোন ইসে ফোন করিস। আর ঠিক আমার স্বামী ফোন করে, এটা যখন রানা প্লাজা ভাঙে সেই সময়ের ঘটনা।
আচ্ছা,
তো যখন রানা প্লাজা আজকে ভাঙছে, কালকেও আমাকে ফোন করে। ফোন করলে আমি যখন কান্নাকাটি করি করি, ও হাসে, গান গায়। তো আমার বান্ধবীর স্বামী কয়, তুই বাদ দে, আমি তো ফোন ধরতে চাই না, ও ফোন করে খালি। পরে দুলা ভাইকে দিয়ে ফোন করায়, ফোন করে যোগাযোগ করে আবার আমার সাথে আসে। যেহেতু বলে বাচ্চা পেটে থাকলে তালাক হয় না, তাই এই তালাক হবে না। তখন আবার আসলে আসা যাওয়া করে, আমি যেই বাসা নিই সেই বাসায় আমি বাড়িয়ালির সাথে পরিচয় করাই দিই যে উনি আমার স্বামী হয়, যাতে খারাপ না ভাবে যে এটা অন্য কোনো ছেলে। কতদিন চলে, এক পর্যায়ে 50,000 টাকার মাল হারায়। ও মতিঝিলে ভ্যান চালায়, যেখানে ঘরে ঘরে খ্যাপ মারে, তা ওখানে 50,000 টাকার মাল হারায়। আমার তখন বড় মেয়েটা হয়, হওয়ার কয়েকদিন পরে আমাকে বলে তুই এখান থেকে পালা, কারণ আমি 50,000 টাকা শোধ করবো, না আমার পকেট খরচা দেবো, না তোর খরচা চালাবো। তখন আমি ওখান থেকে পালাই, মতিঝিল আসি।
পালাই বলতে এমনি চলে আসা?
হ্যাঁ, কিছু জিনিসপত্র সরাই আমার বান্ধবীর বাসায় রেখে আসি, ভাবি পরে নেব। তারপর ওখান থেকে চলে আসার পর ও আমাকে আমার শ্বশুর বাড়ি পাঠায়, আর শ্বশুর বাড়ি গিয়ে আমি থাকি 7 মাস।
আচ্ছা, শ্বশুর বাড়ি বলতে কোথায়?
রংপুর।
রংপুরে?
হ্যাঁ।
যেখানে আপনাকে রিক্সাওয়ালা নিয়ে গেল, ওটা তো ওর বাবা নাকি?
আমি যে চেয়ারম্যানের কাছে মামলা করেছিলাম ঠিক সেই গ্রামে।
এইটা কিভাবে আপনার শ্বশুর বাড়ি, আমি ঠিক বুঝতে পারছি না।
ওটাই ওর গ্রামের বাড়ি।
ওটাই ওর গ্রামের বাড়ি?
হ্যাঁ।
ওখানে কে থাকে?
ওখানে ওর দাদা দাদি থাকে, চাচা চাচিরা থাকে।
ও আচ্ছা, ওর গ্রামের বাড়ি পাঠাইলো, তাই তো?
হ্যাঁ।
আচ্ছা হ্যাঁ।
ওখানে 7 মাস থাকি, কিন্তু ওর বাড়ির পরিবেশ অন্যরকম। সবসময় একজন আরেকজনের দোষ ধরে, ঝগড়া করে, মারামারি করে। কোনো নামাজ কালাম নাই, কোনো শিক্ষা নাই। আমি মানায় নিতে পারি না। যদিও আমাকে মাসে 2000 টাকা পাঠায় খাওয়ার জন্য, দাদি সেখান থেকেও চায়। আমার বড় মেয়েটার মাথার টিউমার হয়েছে, রক্ত টিউমার। বাড়ির বউ বাজারে যেতে পারবে না, কিন্তু কাউকে দিয়ে যদি বাজার করতে পাঠায়, টাকা বাঁচলে ফেরত দেয় না। তখন আমি বললাম যে আমি যাব, কেউ যাক আর না যাক। তখন আমি বাজারে বেরোলাম, হোমিওপ্যাথি ডাক্তার খুঁজে ডাক্তারকে সব খুলে বললাম। সে ডাক্তার আমাকে বললো, আমি যেভাবে বলি তুমি সেভাবে চিকিৎসা করো। আজকে আমার মেয়ের মাথার টিউমার ভালো হয়ে গেছে। তারপরে আমার স্বামীর কাছে আমি আবার ঢাকায় আসি, গ্রাম থেকে, মতিঝিলে। ও জুয়া খেলায়, যা টাকা ইনকাম করে, খুব ভালো ইনকাম করে এই ভ্যান গাড়িতে। এক একটা 500 টাকা, 600 টাকা, 1000 টাকা। ও শুধু জুয়া খেলায়, আমি প্রথম জানতাম না। পরে ও যেই ঘরে জুয়া খেলে সেইখানে গেছি আমি। ওইখান থেকে আগের থেকে সংবাদ দিয়ে দেয়, ও পালায় যায় ওখান থেকে। এই খেলা খেলা করে আমাকে রাস্তায় যে খাম্বার সাথে ডিশের লাইনে তারগুলো থাকে, ও এই তার ছিঁড়ে আমাকে মারতে যায় রাস্তায়। পরে আমি জোরে কথা বলি, কান্না করি, রাস্তার মানুষ জড়ো হয়ে যায়। ও সেটাও অপমানে লাগে, তুই আমার অপমান করিস, তোরে সাইডে আমি চলে যাবো, তোরে তালাক দেবো। তুই তো একবার দিছিলি, এখন বাচ্চা হয়ে গেছে, তুই আবার নাটক করিস, কে তুই ভালো হইতে পারিস না। ওইখান থেকে ও আবার পালায় যায়। আজকে কোরবানি, মনে করেন আগের দিন পালাই গেছে। আমার তখন থাকার জায়গা নেই, আমি আমার বড় মেয়েটারে নিয়ে রাস্তায় ভ্যানে থাকি 1 মাস 15 দিন। টয়লেটের সমস্যা একটা মেয়ে মানুষের, আমার গোসলের সমস্যা, আমার কাছে কোনো কাপড় চোপড় নাই। আমার বাচ্চার অসুখ হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়। তখন সায়দাবাদে একটা ক্লিনিক আছে, আমি যেখানে বড় হয়েছি তাদের, সেখানে গিয়ে চিকিৎসা করাই। লাস্টে গিয়ে আমার মেয়েটারে আমি যেখানে বড় হয়েছি ওইখানে দিয়ে আসতে যাই, কিন্তু ওরা আমার মেয়েটারে রাখে না শুধু আমার অন্যায়ের জন্য। আমি ক্ষমা চাই, অন্যায় আমি করছি, আমার অন্যায় ধরো, আমার মেয়েটার একটু সুযোগ দাও, আমার মেয়েটা যেন জায়গা পায়। ওরা আমার রাত 1টা পর্যন্ত থাকার পরও জায়গা দেয় নাই। আবার ওইখান থেকে আমি মাদার তেরেসায় যাই খুলনায়, ওইখানে 1 সপ্তাহ থাকি। ওরা আমাকে বলে তোমার বাচ্চা আমাদের দিয়ে দাও। আমি বলে জীবনে কিছু পাইনি, মা না, বাপ না, ভাই না, এই মেয়েটাকে দিয়ে দিলে আমি বাঁচবো কিভাবে? আবার তো আমার জীবনে ছেলেরা আসবে, আমি আর চাই না। আমার জীবনে 2টা বিয়ে হয়েছে, আমি অনেক বদনাম পাইছি যে আমি ভালো না। আমার স্বামী আমার শুধু অত্যাচার করে, এতদিন পর্যন্ত সংসার করি, ও আমার কিছু থেকে কিছু হলে শিকল দিয়ে মারে, ঝাড়ু দিয়ে মারে, ইট দিয়ে মারে। আজকে আমার নাকে মাঝখানে বাঁকা, ও ঘুষি মেরে ভাঙছে। আমার কানের সমস্যা, ও আমার কানের উপর চড়াইছে। সামান্য ব্যাপারে ঝগড়া করে, ওরে জুয়া খেলা, মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, কাজে না যাওয়ার জন্য ডাক দিলেই আমাকে মারধর করে। আজ যে আমি এই জায়গায় আসছি, এটার জন্য ও কত রকম কথা বলছে আমাকে, তুই দুর্নাম করবি, যা করছো তুমি তাই বলবো। আজকে আমার গার্জিয়ান নাই, আমারে বলে তুই তো জারল, তোর মা বাপ নাই, তুই রাস্তায় থাকছিস। আমাকে বলে তুই তোরে দিয়ে ব্যবসা করাবো, এমনকি যে এলাকায় থাকি, যে কলোনিতে থাকি, সব পুরুষদের সাথেও বলে আমার অবৈধ সম্পর্ক। অথচ কেউ এরকম বলে না, ওই শুধু বলে আমার সম্মান ও মাটি করে দিচ্ছে। আমি এতদিন যা করছি, আজকে আমি এত ভোগান্তি ভুগি যে আমার জীবনে আমি এত ভুল কি করে করলাম, আমার আগে বোঝা উচিত ছিল। আমি আজকে আমার মেয়ে দুইটা নিয়ে অনেক কষ্টে থাকি, ও 2 দিন বাদে বাদে পালাই চলে যায়। আমি গার্মেন্টসে চাকরি করে ওর জুয়া খেলার টাকা শোধ করছি, তারপরেও আমাকে বদনাম দেয়। আজকে আমি ঘরে বসে থাকি, তবু আমার বদনাম দেয়, আমার ছেলেদের সাথে সম্পর্ক। আমি কোনো একটা কাজ করতে পারি না, আমি যা হাতের কাজ জানি সেটুকু করতে সুযোগ পাই না, কারণ আমার গার্জিয়ান নাই। আমার বাচ্চাদের যে কারো কাছে রেখে আমি নিজে কিছু করব সেটাও নাই। আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার সেই জায়গা না যার জন্য মায়ের গুতা খায়। আমি ওর সাথে সংসার করি, কিন্তু ও পালায় যায়। আমি এত অত্যাচার সহ্য করি, কিন্তু আমি পালাই না। আজকে যে এই জায়গায় আছি, হয়তো আবার চলে যাবে বলে আমাকে বলছে। জানি না আমার ভাগ্যে কি আছে। আমার 2টা মেয়ে, আমার বড় মেয়েটা খুব আগ্রহ পড়াশোনা করবে, ওকে শিশুতে দিছি, জানি না আমি কতদূর পারবো। তো আমি সবার কাছে এইটুক বলতে চাই, আমার জন্য দোয়া করেন, আমি যেন একটু সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সারাটা জীবন ভুল করছি, আর এই ভুল করতে চাই না। এত ছেলেদের সাথে কথা বলছি, আজকে আমি ছেলেদের অপছন্দ করি। আমার জীবনে ছেলেরা যেন একটা অভিশাপ। আমার যে 2টা মেয়ে হয়েছে, তবু আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার জীবনে কোনো ছেলে সন্তান দিও না, মেয়ে দাও। আমি আর এই জীবনে ছেলে সহ্য করতে পারি না, সে আমার নিজের ছেলে হোক, স্বামী হোক বা অন্য কেউ হোক। পরিবেশের খাতিরে মানুষের সাথে সুন্দর করে কথা বলি ছেলেদের সাথে, কিন্তু আজ আমি এই জীবনটার এত অভিশপ্ত মনে পড়ি, এতটা আমি অনুতপ্ত যে আজ আমি কাউকে পাশে পাই না। আজ আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই। আমি কোথায় যাব, কি করব, কেমন বুদ্ধি আমার কাজে লাগবে, আজও আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না।
ওকে, আপনি এখন দুই সন্তান আপনার, তাই তো?
হ্যাঁ।
পরে যখন ফিরে যান স্বামীর কাছে, পরে আরেকটা সন্তান হয় আপনার। আচ্ছা, এখন আছেন কি একসাথে? আছেন স্বামী?
একসাথেই আছি।
কিন্তু এই যে কান্নাকাটি, আজকে এত কিছু দেখেন, এটা কিন্তু সবই আপনার ভুল ডিসিশন, এটা কি আপনি মানেন?
হ্যাঁ, আজকে আমি বুঝি আমি স্বর্গ চাইলে আমি কোথায় নামছি, শুধু ভুলের জন্য।
শুধু ভুলের জন্য। এবং যখন আপনি প্রথম আপনি বের হইলেন, ওটা ছিল আপনার প্রথম ভুল। একটু রিভেন্ট করি আমরা, পিছনে যাই, যে হোস্টেল থেকে ওই ছেলেটা যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে বের হলো, ডেভিড, সে যখন চলে গেল ঢাকায় আসলো, আপনি ওর জন্যই কিন্তু চলে আসলেন। আবার ওর জন্য এমন কোনো মমতাও আপনার মনে নাই, আপনার এটাকে উশৃঙ্খলতাই আমি বলবো, যা ইচ্ছে হয় তাই করার একটা প্রবণতাও আমি বলবো। প্রিয় শ্রোতা, আজকে অনুতপ্ত, ও এতটাই অনুতপ্ত যে নিজের ভুল নিজে স্বীকার করেছে। মীনা কিন্তু শিশু বয়স থেকে কোনোদিনই মানে ফ্যামিলির আদর, ভালোবাসা, শাসন কিছুই পায় নাই। এতিমখানায় বেড়ে উঠেছে, এতিমখানায় খাবার ছিল, শিক্ষা ছিল, কিন্তু ফ্যামিলির ভালোবাসা কিন্তু একটা শিশুর জন্য প্রত্যেকটা মানুষেরই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ও যাকে ফোনে পেয়েছে তার সাথে একটা রিলেশনের দিকে এগিয়ে গেছে, তাকে আটকে ধরতে চেয়েছে, শুধুমাত্র কিন্তু ওই ভালোবাসার যে অভাব ওর মধ্যে সেটাকেই পূরণ করার জন্য। ও খুঁজে বেরিয়েছে সবসময় একজন মানুষকে যাকে কিনা একেবারে আপন করে নেওয়া যায়, যে কিনা ওকে ভালোবাসা দেবে, ওর টেক কেয়ার করবে। আর ভুলের শুরুটা কিন্তু এভাবেই, এবং ওর জীবনে ও কখনো দ্বিতীয়বার সুযোগ পায়নি, একের পর এক সে ভুল করে গেছে, আর কারণ ওই একটাই। আর সেই ভুলের কারণে তার যে ছোট্ট শিশু, তাকেও সে দিতে পারছে না একটা সুন্দর কোনো ভবিষ্যৎ। আমাদের সমাজে কি হয় যে আমরা দেখি কেউ একটা কোনো ভুল করেছে, ওই ভুলটা করেছে, এটাকে আমরা সমালোচনা করি, কিন্তু এটা হলে হতো না যে ওই ভুলটা করেছে, ভুলটা শুধরে দিই। ও যেটা করে ফেলেছে সেটা করেই ফেলেছে, এবং আজকে ওর বয়স যতই হোক না কেন, ও ভুলের মধ্যে দিয়েই জীবন কাটাচ্ছে। এবং একটা ব্যাপার যে এখনকার দুনিয়া হচ্ছে ভার্চুয়াল, ফেসবুক, টুইটার এবং অবশ্যই মোবাইল ফোন, এগুলোর মাধ্যমে অনেক ধরনের কমিউনিকেশন হয়। সো এর মধ্যে কোনো রিলেশনশিপে যদি জড়িয়ে পড়েন আপনি, তো সেই ব্যাপারটায় ফাইনাল ডিসিশন নেবার আগে অবশ্যই আপনাকে 10 বার চিন্তা করতে হবে। আর মীনার আজকের এই জীবনের গল্পটা যেভাবে আমরা শুনলাম, আমি ওর হয়ে দোয়া চাইছি সবার কাছে, ও নিজেও দোয়া চাইলো যে ওর জীবনটা যেন ভালো থাকে। দুটো বাচ্চা রয়েছে, স্বামীর সাথে ঠিকভাবে সংসার করতে পারছে না, স্বামী জুয়া খেলছে, বিভিন্ন কিছুর সাথে ইনভলভ, হয়তো নেশাও করে। নেশা করা এবং জুয়া খেলা, এটা কিন্তু একটা সংসার ধ্বংস করে দেয়, দ্যাটস দ্য আদার পয়েন্ট। যেন এই সমস্ত কিছু থেকে ওরা বের হয়ে আসতে পারে, মীনার স্বামী যেন এগুলো থেকে বের হয়ে আসতে পারে, ছেলের মেয়ে দুটোকে যেন পড়াশোনা করাতে পারে, আমার সার্বিক শুভকামনা ওদের প্রতি রইল। আরও একটা জীবনের গল্প নিয়ে হাজির হয়ে যাবো আগামী বুধবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এভাবে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, শুভরাত্রি।
জীবনের কাছে আমি দুটি হাত বাড়িয়ে বুক ভরা ব্যথা শুধু পেয়েছি, নিয়তির কাছে আমি কি বে পাপ করেছি, দুঃখের আগুনে শুধু জ্বলেছি, না পাওয়ার হাহাকার কেঁদে যায় নীরবে, সময়ের কাছে হার মেনেছি, ভুল সবই ভুল আমার, সবই ভুল সবই ভুল আমার, সবই মানুষের ভিড়ে অন্য মানুষ আমি, নেই তো আমার মিল কারো সাথে, যখন সবার মুখে সুখের হাসি ধরে, অশ্রু তখন ঝরে আমার চোখে, পৃথিবীর বুকে আমি বড় একাকী, হারিয়ে গেছে সব ভুল, সব আমার ভালোবাসা হয়েছে পরাজিত, তাই তো বারে বারে শুধু হেরেছি। জীবনের কাছে হয়ে গেছি রানি, দিয়েছি ভুলে রিমাশু দুটি হাত বাড়ি, বুক ভরা ব্যথা শুধু পেয়েছি। নিয়তির কাছে আমি কি যে পাপ করেছি, দুঃখের আগুনি শুধু জ্বলেছি। না পাওয়ার হাহাকার কেঁদে যায় নীরবে, সময়ের কাছে হার মেনেছি। ভুল সব ভুল আমার সব ভুল, সব ভুল আমার
Hello 8920. Close up. The closer, the better.
Exclusively on FusionBD.com.